exclusively on FusionBD.com.
Hello, 8920 জীবনের গল্প। হ্যালো 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 জীবনের গল্পে। আমি আরজে সেতু আছি আপনার সাথে প্রত্যেক বুধবারের মতোই, আর একজন অতিথিও রয়েছেন যার জীবনের গল্পটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব, এবং সেই গল্পটা অবশ্যই আপনার জীবনের উপরে একটা দাগ কেটে যাবে। এবং আপনি যদি এরকম পরিস্থিতির শিকার হয়ে থাকেন, সেটা থেকে বের হয়ে আসার জন্য যে ডিসিশন আপনার নেওয়া প্রয়োজন, সেটা আপনি আজকে নিতে পারবেন। আসলে এই গল্পগুলো, অর্থাৎ জীবনের গল্প অনুষ্ঠানে যে গল্পগুলো আমরা শোনাই আপনাদেরকে, তা প্রত্যেকটাই আপনার জীবনের গাইডলাইনের জন্যই শোনাই, যে এটা থেকে আপনি বের হয়ে আসতে কি কি হেল্প আপনার লাগতে পারে। শুধু এটা একটা অনুষ্ঠান নয়, এটার অনেক অনেক দিক রয়েছে, সেই দিকগুলো আপনারাই সবচেয়ে বেশি ভালো জানেন এবং উপকৃত হয়েছেন। এখানে যারা গল্প বলতে আসেন তাদেরকেও আমরা সহযোগিতা দেওয়ার চেষ্টা করি, আপনাদের সহযোগিতা নিয়েই অবশ্য। আর সবার জন্যই এই প্ল্যাটফর্মটা উন্মুক্ত, এখানে সবাই আসতে পারেন আপনারা। যে গল্পটা আমরা মনে করব যে অন এয়ার করলে অন্যান্য যারা লিসার্সরা থাকবেন তাদের উপকার হবে, সেই গল্পগুলি আমরা শর্ট আউট করে সেগুলো অন এয়ার করার চেষ্টা করি এবং করি। সো বলছি, সবাই এখানে ফোন করতে পারেন, ফোন নম্বরটা হচ্ছে 09613892892। আবার বলছি 09613892892, এই নম্বরটিতে ফোন করবেন, তারপরেই আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে। এবং আর্য সেতু নামে একটা পেজ আছে ফেসবুকে, যেটা ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। এটাই অরিজিনাল পেজ, অনেকগুলো ফেক পেজ আছে, আপনি ওগুলোর খপ্পরে যেতে না পড়েন সেজন্য এভাবে মেনশন করা। এবং এই মুহূর্তেই এবিসি রেডিও 89.2 FM এর ফেসবুক পেজে আজকের অতিথির ছবি সহ পোস্ট দেওয়া আছে, সেখানেও আর্য সেতুর পেজটা ট্যাগ করা আছে, সেটাতে লাইক করবেন, পোস্টটা অনেক বেশি কমেন্ট করবেন, পোস্টটা শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও জানতে পারে অনুষ্ঠানটা এখানে হচ্ছে এবং শুনতে তারা আগ্রহী হয়। ঠিক আছে, অতিথির কাছে যাচ্ছি, একটু নামটা বলেন প্লিজ।
নাসিমা।
আচ্ছা নাসিমা, আপনার বয়স কত এখন?
আমার বয়স এখন 26।
26 বছর বয়স। কোথেকে আসছেন এখন?
আমি এখন কমলাপুর থেকে আসছি।
তার মানে কমলাপুরই থাকেন?
জি।
আচ্ছা, তারপরে বলুন, একেবারে ছোটবেলা থেকে শুরু করুন, যেখান থেকে মনে পড়ছে আপনার।
ছোটবেলা থেকে বাবা মার ঘরে 6 বোন 2 ভাই, বাবা মার সংসার চালাতে খুব কষ্ট হইত। সংসার উপার্জন করার মতো আমার বড় আপা আর আমার বাবা ছিল, আর সবাই আমরা ছোট ছোট। আমার বড় বোন বিয়ে হয়েছে, পরে স্বামীর বাড়ি চলে গেছে, তখন আমার আব্বা একা রোজগার করার মতো মানুষ। ঢাকা শহরে ঘর ভাড়া যদি ঠিকঠাক মতো না দিতে পারে তাহলে বাড়িওয়ালার রুম তালা মারে দেয়। এখন আমার আব্বা কি করবে? করার পরে আমার বোন শুনতেছে যে আমাদের খাওয়া দাওয়ার মানে খুবই কষ্ট, আমার আব্বা একা একা পারতেছে না। পরে আমার বোনের শ্বশুর বাড়ি আমার দুলাভাইয়ের সাথে অনেক কথা কাটাকাটি করলো যে আমি গার্মেন্টস এ চাকরি করে আমি একটু আমার বাবাকে সহযোগিতা করি। 6টা 7টা ভাই বোন, আমার বাবা কিভাবে চলবো? তখন আমার বোনের শাশুড়ি বললো যে না, তুমি এখন যে বাড়িতে আসছো সেই বাড়ি চিন্তা করো, বাবার বাড়ির কোনো চিন্তা করার কোনো দরকার নেই। এই কথা বলার পর আমার দুলাভাইয়ের সাথে অনেক কাটাকাটি হয়েছে। আমার বোন বললো কি, যেখানে আমার বোন বাবা মা না খায়া কষ্ট করবে আর আমি এখানে সুখে শান্তিতে খামো, এই খাবার আমার পেটে ঢুকবে না। বিয়ে বসার উচিত ছিল, আমি বিয়ে বসছি, এখন আর আমার কোনো মনে কষ্ট নেই। তুমি তোমার এখানে থাকো, আমি আমার বাবা মার কাছে চলে যাই। আমার বোন একবারে কার সিট করে আইসা পড়ছে কমলাপুর, এই গার্মেন্টস ঢুকছে। ঢুকার পরে আমাদেরকে নিয়ে মানে চাকরি বাকরি করে, তখন আমার আব্বা একটু কাজ করতেছে, আমার বোনও কাজ করতেছে, তখন আমরা সবাই ছোট ছোট, স্কুলে পড়ার মতো কোনো ক্ষমতা আমার বাবার নাই। তারপরে আমার ওই বোন গার্মেন্টসে ঢুকার পরে আমার আরো 2টা বোনকে গার্মেন্টসে ঢুকাই দিয়েছি ছোট ছোট। এখন আমার আব্বাও কাজ করে, আমার বোনেরাও কাজ করে, করে মানে কোন রকম একটু হয় সুন্দরভাবে সংসারটা চলতেছে। চলার পর একদিন আমার দোলাভাই আসলো, আয়সা বললো কি যে বাবা মার বাড়ির কারণে শ্বশুর বাড়ি বাদ দিয়ে দিলা, তোমার কি শ্বশুর বাড়ির কোনো প্রয়োজন নাই? তখন আমার বোনে বলছে যখন আমার ছোট ছোট ভাই বোনেরা বড় হইব, ওরা যখন কাজকর্ম করতে পারবে আর যদি আমার ভাগ্যে তুমি থাকো তাহলে আমি তোমাকে আবার পাবো।
আপনার বোন আপনার বাবা মার দুর্দশা দেখে স্বামীর বাড়ি থেকে চলে আসলো এবং সে গার্মেন্টসে জয়েন করলো যাতে বাবা মাকে হেল্প করতে পারে।
আমাদের ছোট ছোট ভাই বোন,
ছোট ছোট আর সবাই ছোট, তাই তো?
জি সবাই ছোট।
বোন তো তখন বিবাহিত, যথেষ্ট ম্যাচিওর।
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা প্রিয় শ্রোতা, এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের দেশে হাজার হাজার গার্মেন্টস রয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করছেন। তারা কিন্তু পরিশ্রম করে টাকা উপার্জন করছেন, জীবিকা নির্বাহের জন্য তারা কাজ করছেন, এতে খারাপ কোনো কিছুই নেই। আমি তাদের প্রতি রেসপেক্ট রাখি, সম্মান জানাই তাদের সবার প্রতি যারা খেটে খাচ্ছেন, পরিশ্রম করে বেঁচে আছেন। আর গার্মেন্টসে অনেক ধরনের ঝামেলা থাকতে পারে, অনেকগুলো মানুষ একসাথে কাজ করে, কিছু অ্যাডমিনিস্ট্রেশন বা কিছু ঝামেলা একটু এলোমেলো হতেই পারে, অনেক ধরনের ঝামেলার বড় আলামত আমরা অনেক সময় দেখি, বাট সেগুলো একটা সময় কেটে যাবে এটা আমার বিশ্বাস। কারণ অনেক ঝামেলা থেকেই কিন্তু আমরা দিনে দিনে উত্তরোত্তর মুক্তি পাচ্ছি এবং এসব ঝামেলাও কেটে যাবে। যাই হোক, ওকে নাসিমা, তারপর?
তারপরে হঠাৎ একদিন আমার বোনের স্বামী ওনারে রাস্তায় আটকেছে, যখন হাত ধরে নিয়ে যেতে গানিছিল তখন ছেলের আর কি আটকেছে। আটকানোর পরে বলছে যে কি হয়েছে, বলছে আমার ওয়াইফ নিয়ে যেতে চায়, উনি যায় না। তখন অনেক ছেলে মেয়েরা ঘিরা ধরছে, ঘিরা দেওয়ার পরে বলতেছে যে এই লোকটা যা বলতেছে সব কি সত্যি? তখন বলছে যে হ্যাঁ, উনি আমার স্বামী, ঠিক আছে তবে আমি আমার স্বামীর বাড়ি সাইরে আসলাম, আমার বাবা মা আমার ছোট ছোট ভাই বোন না খায় থাকে, খুবই কষ্ট, এই জন্য আমি সংসার ইয়া করতেছি, যখন আমাদের সংসারের কোনো অভাব থাকবো না তখন আমি আমার স্বামীর বাড়িতে আবার চলে যাবো। এ কথা বলার পরে তারপর আমার দুলাভাই কার সিট হয়ে গেছে। হওয়ার পরে একদিন বাইরেওয়ালা আসলো যে কি ব্যাপার রত্নার আব্বা, তুমি ঘর ভাড়া দাও না কেন, তোমার তিন চার মাসের ঘর ভাড়া বাড়ছে, এটা কি তোমার নিজের বাড়ি নিয়ে? আর
তখন তো ভালো চলছিল, তাহলে ভাড়া দিতে অসুবিধা?
ভাড়া তো আগের জমানো ছিল।
আচ্ছা,
আগের জমানো ছিল আর কি। তখন বলতো করে তোমার দুই মেয়ে কাজ করো, তুমি কাজ করো, তাহলে এখন আমার সমস্যা কি? পরে বলছে কি যে দেখেন পিছনে যেগুলো জমছে আমি সামনের ভাড়ার সাথে মানে কিছু কিছু দিয়ে কি কমানো যাবে। বাড়িটা অনেক ভালো ছিল, উনি আবার তাবলিক নামাজটা পড়ে, তো উনি আবার বলছে কি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দুই মাসের টাকা আমার কম দিও। পরে একদিন এমন করতে করতে পরে আল্লাহ আমার আব্বাই একবার বিছানায় পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে না খায়া কাজ করতে করতে। এমন এক সময় গেছে আমরা সবাই ভাতের মার খায়া রয়েছি, ছোটবেলা আমার আম্মা মানুষের পাশায় কাজ,
মানে এটা কি আরো আগের ঘটনা,
মানে আমার বোন
চলে আসার আগে
মানুষের ভাতের মার গালতো, ওই ভাতের মার আইনা আমার আম্মা আমাদেরকে খাওয়ান দিছে। আর আমার আব্বা যখন সকালবেলা বের হয়ে গেছে আমার আম্মা বলতো কি যে খালি মুখে মানুষ কাজে যাইতে হয় না, তাহলে কি খাইব, কত কত সময় এক গ্লাস পানি খাওয়া গেছে, কত কত সময় ভাতের মার খাওয়া গেছে। খাওয়ার পরে এমন কষ্ট করতে করতে আমার আব্বা একদিন অসুস্থ হয়ে গেল, জন্ডিসে লিভার ফেটে গেছে।
লিভার ফেটেই গেল?
জি লিভার ফেটে গেছে। তারপরে ঢাকা মেডিকেল নিয়ে গেছে, ঢাকা মেডিকেল ভর্তি নেয় না। না নেওয়ার পরে আমার বড় আপা অনেক রিকোয়েস্ট করলো, অনেক জায়গায় ঘুর ঘুর করলো, করার পরে তারপরে এক লোক আইসা বললো যে কি হয়েছে, বলছি কি আমার আব্বা তো জন্ডিসে লিভার ফেটে গেছে, এখন তো কি করব, নিয়েছি ছিল না, কারণ টাকা ছিল না, টাকা হলো মানুষের সব। এটা বলার পরে আমার বোন এক লোক আল্লাহ তাকে দয়া করছে, দয়া করার পরে ওই লোকটা আমার বোনের কথা শুনা যে ছয় সাতটা ভাই বোন, তারপরে মা বাবা মানে খাওয়ার মতো দশ বারো জন লোক আর কি। করার পরে ওই লোকটা ওনাই আমার আব্বাকে ঢাকা মেডিকেল ভর্তি করলো। ভর্তি করানোর পরে আমার আব্বা এক দুই দিন থাকার পরে আমার বোনে বলতেছে যে আমি তো গার্মেন্টসে চাকরি করি, এখন যদি আমি হাসপাতালে থাকি তাহলে তো আমার গার্মেন্টসে চাকরিটা চলে যাবে, এখন আমি কি করব। আমার আম্মা হলো গ্রামের মেয়ে, সে আবার ঢাকা শহরের হাসপাতাল টাসপাতালের এইগুলা কিছু বোঝে না। তা আমার আব্বারে ওই আঙ্কেলের কাছে বলে আসলো যে আঙ্কেল আমার আব্বুকে একটু আপনি দেখেন, আমি একটু বাসার থেকে যদি লোক পাই তাহলে আমি এখানে নিয়ে আসবো, ঠিক আছে? তো কথা বলার পর আমার বোন অফিসে গেছে, ওই অফিস থেকে আমার বোনকে না করে দিছে।
কি মানে চাকরি করতে হবে?
হ্যাঁ না, মানে একদিন না গেলে গার্মেন্টস আর নিতে চায় না, অনেক বকাবাধ্য করে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রাখে, ঢুকতে দেয় না, সব মানুষ অফিসের ভিতরে ঢুকে যায় ওই পর্যন্ত সিঁড়িতে দাঁড়ায় থাকা লাগে, তারপরে আবার বেতনের সময় বেতনও দেয় না, এগুলো হয়। হওয়ার পরে তারপরে আমার বোন অনেক হাতে পায়ে দুলল, তখনকার তো গার্মেন্টসের চাকরি অনেক কষ্টকর ছিল। আমার বোনে হাতে পায়ে ধরে বললো দেখেন আমার আব্বারে আমি হাসপাতালে ভর্তি করার কারণে আমি দু তিন দিন আসতে পারি নাই, আমাকে একটু সহযোগিতা করেন। পরে বলছে যে না না করার কারণে আমার বোন না করলে আবার অন্য একটা অফিসে চাকরি নিল, নেওয়ার পর আমার আব্বু হাসপাতাল থেকে পলায় এসে পড়ছে।
কেন?
মানে ওনার একা একা ভালো লাগে না, তারপর আবার নার্সেরা বেশি একটা আসে না, ওষুধ পানি দেয় না, শুধু শুধু বলে শুয়ে থাকতে হয়।
তো শুয়ে তো থাকতেই হবে হসপিটালে, অসুস্থ মানুষ শুয়ে থাকে, ওইটাই
মানে উনি একা আর কি ভয় পায়।
আচ্ছা,
ওইখানে
তো আপনারা কেউ তার সাথে থাকতে পারতেন না?
না, তখন তো আমরা অনেক ছোট আর কি, আমার তিনটা ভাই বোন বড় আর আমরা সবাই ছোট ছোট। তখন আমাদের বাসায় এসে পড়ছে, বাসায় আয়া ওনা আমার আম্মা জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, আপনার না হাসপাতালে ভর্তি করে দিয়ে এলো রত্না, তাহলে আপনি এখানে আয়সা পড়লেন কি লিগা? আমি ভালো হয়ে গেছি, আমি আয়সা পড়ছি।
ভালো কি আসলে হয়েছে?
না না, ভালো হয় নাই,
লিভার ফেটে গেলে তো সেটা ভালো।
জি, ওনাকে আর কি দেশের মাটিতে টানছে এইটাই। তারপরে বলছে আমি ভালো হয়ে গেছি, আমি এই জন্য হাসপাতালে টায় পড়ছি, আজকে আমার সব পোলা পাইনে রে, অনেকদিন ধরে আমি ভালো মন্দ খাওয়াই না, এখন আমরা সব ভাই বোন আমার আব্বা একসাথে ডাকছে। ডাকার পরে বলতেছে যে বাবা আমি তো এতদিন হাসপাতালে ছিলাম, কিছু খাওয়াইতে পারলাম না, আমি হাসপাতালে যখন আমার পাশের রুগীরা অন্য রুগী গো দেখতে আসতো, তা আমার কিছু টাকা দিছিল, ওই টাকাগুলো আমি নিয়ে আসি, এখন তোমরা কে কি খাইবা বলো। আমার মেজো বোনের আমার আব্বা খুব ভালোবাসত, তা আমার মেজো বোন আবার আমার আব্বার গলা ধরে বলছে কি আব্বা আমরা কিচ্ছু খাবো না, আল্লাহর কাছে দোয়া করি আপনি ভালো হয়ে যান, আর যে টাকা দিয়ে আমাদেরকে বাজার করে খাওয়াবেন ওই টাকা দিয়ে আপনি ওষুধ পাতি কিনা খান। তারপর আমার আব্বা শুনে নাই, না শুনলে আমার ওই দুই বোন রে নিয়ে বাজারে গেছে, একটু মাংস আনছে, মাংস আইন্দার আইন্দা টাইন্দা খাওয়া দেওয়ার পরে আমার আব্বা বলতেছে যে আমি দেশে চলে যাবো। তখন আমার আম্মা বলতেছে আপনি যে দেশে যাবেন, তখন তো এই মুহূর্তে তো বাড়ার টাকা নেই, তাহলে আপনি যখন দেশে যাবেন তাহলে আপনি বাজার করলেন কি লিগা? এদিকে মাইয়া গো অনেকদিন ধরে খাওয়াই না এই জন্য, আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার সাথে কি তোমরা কেউ দেশে যাইবা? আর আমার মা কইছে কি যে না দেশে যাবো কেমনি, এখন দেশে গেলে না হইলো 500 টাকা লাগবো, এখন তো নাই 1 টাকাও। তাই আমার আব্বা কি তাহলে কেউ যাওয়া লাগবো না, আমি একাই যাবো। এই কথা বললে আমার আব্বা একাই গেছে, একা যাওয়ার 2 দিন পর আমার আব্বা মারা গেছে দেশে যায়।
আচ্ছা,
দেশে যায় 2 দিন পরে মারা গেছে। আমার আম্মারে বলছিল
কেউ ছিলেন না আপনারা তার পাশে?
না, আমরা ঢাকা।
দেশে কে ছিল?
দেশে আমার ফুবু আর আমার এক চাচা।
আচ্ছা, ওই যে আপনি বললেন যে দেশের মাটিতে টানছে,
হ্যাঁ হ্যাঁ, দেশে মানে সবাই বলছে আর কি যে ওনার মরণ আসছিল দেশের মাটিতে টানছে, এই জন্য উনি হাসপাতাল থেকে আইস দেশে চলে গেছে।
খুবই বিস্ময়কর ব্যাপার, উনি হসপিটাল থেকে পালাই চলে আসলেন, লিভার ফেটে গেল, এরকম একটা মানুষ হসপিটাল থেকে পালাই চলে আসছে, হয়তো উনি নিজের মধ্যে ফিল করেছিলেন যে হয়তো তার সময় নেই হাতে।
জি জি,
অনেক রহস্যময় কিন্তু।
আমার আব্বা যখন মারা গেছে তখন আমার ফুফু আমার চাচা আমাদেরকে বলে নাই, আমার আব্বা মারা গেছে আমরা তার লাশটাও দেখতে পারি না।
আপনাদেরকে বলে নাই কেন?
না বলে নাই, আমার ফুফু আর আমার চাচা মনে করছে কি যে আমরা মনে হয় আমার আব্বা অসুস্থ কারণে আমরা মনে তাকে বাসার দিকে বের করে দিছি।
আচ্ছা,
তবে আমরা সত্যি বের করে দেয় না, আমার মাও বের করে দেয় না। তা আমার আব্বা একদিনকে বলছিল আমার মারে যে পিঠা খাইব, তা আমার মা আবার তার বাপের বাড়িতে গেছিল, ময়মনসিং গেছিল, ময়মনসিং এর থেকে নারকেল আর পিঠা চাল নিয়ে আসলো। পরে আমার বোন রে বলতেছে রত্না তোর আব্বা তো দেশে গেছে, এখন তোর কোনো খবর সবর নাই, তাহলে আমি যাই দেখে আহিগা, তোরা ভালো মতো থাকিস। এই কথা বলে আমার আম্মা দেশে গেছে, নোয়াখালীতে গেছে, আমার বাড়ির আশেপাশে মানে যাওয়ার পথে আমার আম্মারে কি পাড়াপড়শি এক ননদ বলতেছে যে আয়সা হে আওয়া তো আইলি, মানে 4 দিন আগে আইলি না। ওরে বললো কি কি কইলা তুমি, কে লেগে 4 দিন আগে আমু তোমার ভাই কইছিল পিঠা খাইবো, তা আমি দেশে থেকে চাল টাল নিয়ে পিঠা কয় পিঠা হনে কারে খাওয়াইবা, তোমরা বানায় তোমরাই খাও। কয় কি মানে? কয় বাদল ভাই তো মারা গেছে। এই কথা শুই না আমার আম্মা মানে ওইখানে হাপটি লেগেছে আর পিঠা চাল মাল সব ফালাই দিছে। আমার আম্মা আর আমার ফুফুর বাড়িতে যায় নাই, আবার ঢাকা রিটার্ন আসলো। আসার কয়দিন পরে মানে আমার আম্মা খুবই কান্দা, যখন আমার আম্মা এসে বলল তখন আমরা সব ভাই বোনেরা মিলে গেছি, যাইয়া দেশে যে আমাদের একটা কবরস্থান আছে ওইখানে আমার আব্বাকে মাটি দিছে।
আচ্ছা,
তা আমরা ওই কবরস্থানে জিয়ারত করে আমরা আবার ঢাকা চলে আসলাম।
কিন্তু বিষয়টা আপনার ফুপু হয়তো মনে করছে যে বাসা থেকে বের করে দিছে।
হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমার ফুপুর
ভুল। বাসা থেকে বের কেন করে দিবেন, সেরকম কোন কারণ ছিল?
না না, ওই যে মনে করছে যে অসুস্থতা।
আচ্ছা,
অসুস্থতার কারণে হয়তো বাথরুম টাথরুম করে, হয়তো এটা আমাদের ঝামেলা মনে হতে পারে, এই জন্য আমরা বাড়ি করে দিছি।
বাড়ি কোথায় ছিল, দেশ কোথায়?
আমাদের দেশ বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর।
সে নোয়াখালী একা চলে গেলেন, ওখানে মারা গেলেন। কিন্তু এখানে আসলে আপনার বড় বোন, উনি তো চাকরি বাকরি করতেন, ধরে নিলাম আপনার মার কথা বাদ দিলাম, এই বড় বোনটা তো অ্যাটলিস্ট সতর্কতা অবলম্বন করা উচিত ছিল, যেরকম লিভার ফেটে যাওয়া একটা মানুষ।
আমার বড় বোন কি করবে বলেন, এই 6-7টা ভাই বোনকে খাওয়া যোগাবে নাকি ঘর ভাড়া যোগাইব নাকি আমার বাবার পিছনে দৌড়ব? আমার তো একটা বড় ভাই নাই, আমার বোনে যা করছে আমার বোনের ঋণ কখনই আমরা শোধ করতে পারব? উনি কোন সময় তার স্বামীর সংসার আর ফিরত যেতে পারে না।
আচ্ছা ঠিক আছে, সেগুলো গল্পে বলবেন আপনি, বাট আপনার এই বাবার ব্যাপারটা কিন্তু আসলে খুবই মর্মান্তিক।
পর আমার বাবা বাবা মারা গেছে, আমরা দেখিনি। আমার আম্মা বলছে শুধু যে আমার স্বামী আমাকে ছোটবেলা বিয়ে করছে, 12-13 বছর কালে বিয়ে করছে, আমাকে সাইকেলে করে উনি কাজে নিয়ে গেছে, আমার খাওয়ান দিয়া বসায় রেখে উনি আমাকে এগুলো করছে।
মানে আপনার মার বয়স তখন 12?
জি, ছোটবেলা খুব বিয়ে করছে আমার আব্বা। এগুলো বললো আমার মায়ে কানতে কানতে বললো, আমার কুকুর কথা বললো যে মমনা, আমার স্বামীর কাছে আমার অনেক দাবি ছিল, তুই আমার দেখতে দিস নাই, আমি আমার দাবি আমার স্বামীর কাছ থেকে দাবি ছাড়াইতে পারলাম না। আল্লাহর কি হুকুম, ঠিকই মানুষে বলে যে আল্লাহর বিচার দেখে মানুষে বুঝতে পারে না। আমার ফুফা যখন মারা গেছে তখন আমার ফুফু একবার অজ্ঞান ছিল।
আচ্ছা,
অজ্ঞান ছিল যখন আমার ফুফাকে একেবারে জানাজা টানাজা দিয়ে গোসল টোসল করায় মাটি টাটি দেওয়া হওয়া পর্যন্ত উনি অজ্ঞান ছিল।
আচ্ছা,
যখন মাটি টাটি দিয়া যখন বাসে আইসা পড়ছে তখন আমার ফুফু জ্ঞান ফিরছে।
আচ্ছা, কিভাবে মানে উনি অজ্ঞান ছিলেন কেন ওই সময়?
ওটা আল্লাহর বিচার। ঠিক আছে, আমরা 8টা ভাই বোন, আমার মা, আমরা ভাই বোনের কথা বাদ দিলাম, আমার মার তার স্বামীর কাছে অনেক দাবি ছিল ছাড়ানোর মতো, তার কাছে অনেক অন্যায় করছিল, সে ক্ষমাটাও তাকে চাইতে দেয়নি।
আচ্ছা,
না দেওয়ার পরে আমার আম্মা খুব, আমরা ওই কবরস্থানে থেকে আসে পড়ছে, আমরা আর আমার ফুফুর বাড়িতেও যাইনি, আমার চাচার বাড়িতেও যাইনি, না যাওয়ার পরে ওইখান থেকে আমরা আসি। আসার পরে আমার বোন আমাকেও গার্মেন্টসে ঢুকাই দিচ্ছে, আমার ছোট ভাইকেও গার্মেন্টসে ঢুকাই দিচ্ছে, যখন আমরা কিভাবে চলবো। চলার পরে তারপর আমার একটা ছোট ভাই ছিল ওইটাকে বিয়ে করাই দিচ্ছে, যে আমরা সবাই গার্মেন্টসে গেলে আমার মাকে কে দেখবে।
ছোট ভাইটার বয়স কি বিয়ের মতো হয়েছিল?
না, হয় নাই।
আচ্ছা,
হয় নাই। তখন আমার বোন আর কি বললো কি, যে আমরা সবাই যদি কাজে যাই তাহলে আমার মা কিভাবে একা একা থাকবো, আব্বা মারা গেছে তাহলে আমি কামালকে বিয়ে করাই দিই। লালবাগ কামরাঙ্গিচরের এক মেয়ে স্থানীয়, তার সাথে আমার ভাইয়ের বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে উনি আবার আমার মার সাথে খুব খারাপ ব্যবহার করছে।
তাহলে তো উল্টা হইল আরো।
জি, তারপরে আমার মার সাথে খুব উল্টা করছে। উল্টা করার পরে আমরা সব ভাই বোন এখন চাকরি করি, গার্মেন্টসে গেছি। গার্মেন্টসে যাওয়ার পরে একদিন আয়সা আমার বোনে আয়সা দেখে যে আমার আম্মা ভাত খাইতেছে, আমার বাবি আমার আম্মার কাছ থেকে ভাতের থাল নিয়ে গেছে, ভাতের থালা নিয়ে গেছে,
ভাতের থালাই নিয়ে যেত,
নিয়ে যেত। তো তখন আমার
মানে ওর বয়স কেমন ছিল, আপনার ছোট ভাইয়ের বয়স কেমন ছিল বিয়ে যখন দিলেন?
আমার ছোট ভাইয়ের বয়স তখন মনে হয় 17-18।
17, বউর বয়স তো আরো কম।
হ্যাঁ, ওরকম বলতো কি যে কাজ করে খাইতে পারেন না, সবাই কাজ করে, আপনি বসে বসে খান, গেলি কাজ করে খাইয়া দেখেন কেমন লাগে, আর আরামে খালি বসে বসে খালি খান, এগুলো আর কি বলতো। তো তখন একদিন আমার বড় আপা শুনছে, শোনার পরে বলছে কি, দেখো রিনা, আমরা কিন্তু 6-7টা ভাই বোন কাজ করি, 6-7টা ভাই বোন কাজ করে যদি আমার এই বুড়া মারে যদি না বসায় খাওয়াইতে পারি তাহলে তোমার আর কি দরকার ছিল, তুমি যদি বসে খাইতে পারো তাহলে আমার মা কি বসে খাইতে পারবো না?
রাইট।
এরা আমার বোনে বলছে, আমার বোনে তো জীবনের সাথে অনেক যুদ্ধ করছে, এই বাবা মা বাবা মা কয়া সংসারই বাদ দিছে। এটা বলার পরে আমার ভাবি বললো কি, যে আমি একসাথে থাকবো না, একসাথে থাকবো না।
আচ্ছা,
তা আমার ভাইকে বললো কি, তুমি যদি তুমি থাকো তাহলে তুমি থাকো, নাহলে আমি গেলাম। আমার ভাই আবার একটু আমার মা কে খুব শ্রদ্ধা করে, আমার ভাই বলছে কি, আমার মা আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করছে, এখন আমি বউ পাই আমার মারে বইলা যাব না, যদি তুমি যাও তো যাও, আমার বোন ও স্বামী সংসার সাইরা যদি আসতে পারে আর আমি ছেলে হইয়া আমি বউ ছাড়তে পারবো না,
সাবাস,
যাও তুমি যাও। আমার এই ছোট ছোট ভাই রেখে আমি কই যাবো, আমার বাবাটা মারা গেছে, আমার মা ওই সুখে সুখেই কদিন পরে মারা যাইব, হেয়ার ভিতরে তুমি আবার এই কষ্ট গুলা দিতেছ, তুমি যাও। আমার ভাবি রাগ করে গেছে, রাগ করে যাওয়ার পরে একদিন, না একটু ভুল হয়েছে, আমার ভাই একদিন এই কথা কয়ার যাওয়ার পরে আমার ভাই বলছে যে আমার মায় খাইবো, তুমি কোনো হিসাব করবে না। কথা কয়ে যাওয়ার পরে একদিন আমার আম্মার প্রেশার হচ্ছে।
আচ্ছা, আমার ভাবি কি গেছে তখন? যায় নাই।
না, যায় নাই।
আচ্ছা,
আমার আম্মার প্রেশার হচ্ছে, প্রেশার উঠছে, আর আমরা সবাই কাজে গেছি। আমার ভাই দুপুরবেলা, আমার ভাইও টেলাসে কাজ করে, আমার ভাই দুপুরবেলা জানালা দিয়ে আইসা দেখে কি আমার আম্মা খালি ঘরে এমনি একা একা ধাফড়াইতেছে, মানে প্রেশার উঠছে, তো মানে প্রেশারে ধাফড়াইতেছে, আর আমার ভাবি অন্য মহিলার সাথে বসে বসে গল্প করতেছে। আমার ভাই আবার যখন আসতো তখন জানালা দিয়ে বলতো যে মা বাদ বাড়ো আমি আসছি, মানে এই জানালা দিয়ে ডাকার পরে দেখে গিয়ে আমার মায়ের প্রেশার এরকম করে খেসতেছে। তখন আমার ভাই তাড়াতাড়ি করে আইলো, আয়া কইলো কি, এই তুই যেন বেডিগুলো লোক গল্প করতেছস, আমার মায় যে ঘরে ধাফড়াইতেছে তুই দেখাস না। এ কথা বলার পরে আমার মার মুখ দিয়ে একবারে মানে গুগরি বাইর হয়ে গেছে, গাড়ি রক্সিরা গেছে। গাড়ি রক্সিরা যাওয়ার পরে আমার ভাই আমার মা আমার ভাবিরে বলছে, আমার মার যদি কোনো কিছু হয় তাহলে তোরা আমি বাসার থেকে বাইর করে দিই। তাড়াতাড়ি করে এই আমার বড় আপা, আমি আর আমার মেজু বোন আমরা গেছি ময়মনসিং। চার দিন হরতাল ছিল, কোন গাড়ি ঘুড়ি চলতো না। ওই চার দিনে হরতালে গার্মেন্টস বন্ধ দিছে। তখন আমার বড় আপা বললো কি যে চাকরি করি যখন দেশে যেতে পারি না, তাহলে এই সুযোগে একটু দেশের থেকে ঘুরে আসি। দেশে আমরা যে রাইতে গেছি এই রাইতে এই ঘটনাটা ঘটছে, আমার আম্মার এই ঘটনা। তখন আমার ভাই আর আমার দুলা ভাই আর আমার একটা বোন বরিশাল বিয়ে হয়েছে, এই বরিশালের বোনটা এখানে আইসে। আর আসার পরে আমার আম্মাকে এই ঢাকা মেডিকেল নিয়ে গেল।
আচ্ছা, হসপিটালে ভর্তি করলেন?
হসপিটালে ভর্তি করতে।
আচ্ছা, এখানে আমরা একটা ব্রেক নিই। হ্যাঁ, আচ্ছা, বিরতি নেই। প্রিয় শ্রোতা, মর্মান্তিক এক জীবনের গল্প শুনছেন। একেবারে শুরু থেকেই ওর চোখ অশ্রু সচল এবং আমিও শিহরিত, আমি প্রত্যেকটা মুহূর্ত অনুভব করছি আসলে। তারপরেও আমি কৃতজ্ঞ, মানে কৃতজ্ঞ তাদের প্রতি যারা কিনা ওর ভাই এবং ওর মার মতো, যে বোন আসলে স্বামী সংসার ফেলেই চলে আসছে এবং যেই ভাই তার বউকে নিজের মার জন্য বললো যে তুমি চাইলে যেতে পারো, আমি যাব না। দ্যাটস এ গ্রেট থিং। এই সময়ে আমি এটাও বলছি না যে আপনি আপনার বউকে বা আপনার স্বামী সংসার ছেড়ে চলে আসেন, কিন্তু এরা কেন ছেড়ে চলে আসছে বা বউকে কেন এভাবে শাসাচ্ছে সেটা একমাত্রই মা বাবার প্রতি অসীম শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি শুধু চাই এটাই বেঁচে থাকুক, এটাই জেগে থাকুক। বাবা মাই তো আসলে সবকিছু, বাবা মা ছাড়া তো এই পৃথিবী আপনার জন্য অন্ধকারময় বা কোনো কুলকিনারা ওর নেই বাবা মা ছাড়া। এখন দেখেন ও কাঁদছে ওর বাবার জন্য, ওর মার জন্য কাঁদছে, 26 বছর বয়স ওর।
একদম ছোটবেলা থেকে মা বাবার আদর পায় নাই,
মা বাবার আদর পায়নি, কিন্তু মা বাবার প্রতি ভালোবাসার কিন্তু একটু কমতি ওদের মধ্যে।
যার জীবনে মা বাবা নাই তার জীবনের কোনো মূল্যই নাই।
প্রিয় শ্রোতা, ওর ও ঠিকভাবে বলতে পারছে না। আমরা একটা ছোট বিরতি নিচ্ছি, ও নিজেকে একটু শান্ত করুক, আমরা ফিরে আসছি নাসিমাকে নিয়ে, কোথাও যাবেন না। হ্যালো 8920 জীবনের গল্প। প্রিয় শ্রোতা, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। হ্যালো 8920 জীবনের গল্পে আমি আরজে সেতু আছি আপনার সাথে এবং এক মর্মান্তিক জীবনের গল্প নিয়ে আজকে হাজির হয়েছে এখানে নাসিমা। প্রথম অংশটুকু এতটুকু শুনেই এখনো পর্যন্ত আমিও পারছি না একটু স্বাভাবিক হতে, কারণ প্রত্যেকটা মুহূর্তের মধ্যেই আমি ঢুকে পড়েছিলাম, গল্পগুলো আমি উপলব্ধি করতে পেরেছি এবং আমি জানি আমার মতো আপনারাও ঠিক একইভাবে আগ্রহ নিয়ে গল্পটা শুনছেন। প্রিয় শ্রোতা, আমরা সাথে থাকব পুরোটা সময়, আপনারা এই গল্পের সাথে থাকবেন আশা করছি। আমি নাসিমার কাছে যাচ্ছি। আপনারা তখন সবাই একটু বাড়িতে বেড়াতে গেলেন এবং সেই রাতেই আপনার মা স্ট্রোক করলেন।
তখন আমার বরিশালের এক বোন বিয়ে হয়েছে, ওই বোন বেড়াতে আসছিল। তখন আমার ওই বোনটা আর আমার ছোট ভাইটা ঢাকা মেডিকেল ভর্তি করছে, আমার আম্মার নাকে নল লাগায় রাখছে, ওই নল দিয়ে আর কি খাওয়া দাওয়া দিত। তা আমার আম্মা বলতেছে হাসপাতাল থেকে বলতেছে যে রত্না, রীনা, নাসিমা, ওগুকে আমি যাওয়ার সময় কি দেখতে পারবো না? এটা বলার পরে আমার ভাই বলল কি যে হ্যাঁ, যেভাবে হোক আমি ওগো আনমই, তুমি চিন্তা করো না মা। একথা বলে আমার ভাবি তখন তার বাপের বাড়িতে চলে গেছে। আমার আম্মার এই অবস্থা শুনে আসেনি। আমার ভাই রেলগাড়ি করে দেশে গেছে, ভোরে ভোরে দেশে গেছে। দেশে আবার একটা মানে একটা পাখি আছে যে মানুষের যদি কোনো আপদ বিপদ আসে ওই পাখিটা আর কি কুপ 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 বলে, যদি কুপ বলে তো মানুষ মারা যায়। তখন আমার বোন আর কি আমার মামিরে বলতেছে, মামি এই কুপ পাখিটা যে ডাকতেছে মনে হয় আমার মার মনে হয় কিছু হয়েছে, আমার ভাল লাগতেছে না। কয় কি না কিছু হয় নাই, তুই ঘুমা। এই কথা কথা আল্লাহর কি হুকুম, আমার ভাই ভোর সকালবেলা গেছে। আপা বলতেছে যে কিরে কামাল তুই, আমি আইলাম এই বিকালবেলা, তুই আইলি সকালবেলা, কারণটা কি? কয় আম্মারে তো হাসপাতালে ভর্তি করে তুলছি। এই কথা শোনার পর আমার বোন একবারে লগলগে মানে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেছে, মা চিল্লান কয়া দিয়া পড়েছে। তখন তো আমরা আবার একটু ছোট ভালোই বুঝি। এই কথা বলে এখন আর আমার বোন বলতেছে মামি যে হরতাল কিভাবে যাবো, কারণ তো বাসও চলে না ট্রেনও চলে না। তারপরও রাত্রে আমরা ঘুমাই নাই, না ঘুমাইয়া রাত 3-4 সময় আমরা রওনা দিছি রেল লাইনের উপর দিয়া। আমরা সবাই মিলা হাঁটতে 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 একবারে ময়মনসিং স্টেশন পর্যন্ত আসলাম।
হাঁটতে হাঁটতে চলে আসছি,
হাঁটতে হাঁটতে আসলাম রেলের উপর দিয়া।
বাবা,
আসার পরে দেখি রেলের রেলের মাথার ভিতরে বড় বড় পাথর ফালাই রাখছি, তারপরে লোহার ওই যে চঙ্গল লাহান ইয়াগুলা ফালাই রাখছি। এখন কি করবো, করার পরে আমার বড় আপা বলতেছে যে আল্লাহ তুমি এরকমই করলা যে বাবা মরলো বাবাটারও দেখতে পারলাম না, এখন বাড়ারে নিয়ে যাবা বাড়ও কি দেখতে পারবো না। এ কথা বলার পরে আমার মেজু বোন আবার আমার বোনের বলতেছে যে তুই কান্দিস না, আল্লাহ যদি আল্লাহ যা করে ভালোই করবো। আর এমন কথা কথা পরে বাস স্ট্যান্ডে গেছি, বাসুল্লাহ বেড়া বলছি কি যে না আজকে তো চলবো না, শুক্রবারে চলবো। তারপরে আবার এই হাঁটতে হাঁটতে আবার বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে তারপরের দিন আবার ভোরে ঢাকা ফার্স্ট ট্রিপে আসলাম, আইসা দেখি কি আমার আম্মা মারা গেছে।
মাকেও হারালো আজকের অতিথি নাসিমা। এবং দেখুন প্রিয় শ্রোতা, আমি বারবার বলছিলাম যে মর্মান্তিক একটা গল্প, এর চেয়ে কঠিনতর শাস্তি বা এর চেয়ে কঠিন দুঃখ মানুষের জীবনে কি হতে পারে? বাবা মরে গেল, সেই বাবাকেও দেখলো না, মাটা মরে গেল, সেই মাটা মরে যাওয়ার সময়ের সাথে থাকলো না।
যে বাবা জন্ম দিয়েছে তাদের মাটি দেওয়ার মতো কোনো ভাগ্য পড়ালো আমাদেরকে দেয় নাই। পরে আমরা যখন ঢাকায় আসলাম, এসে দেখি বলতেছে যে মা তো মারা গেছে, মাটি দিয়ে দিছে আমার মাকে। মাটি দেওয়ার পর আমার বোন এত কান্না করতেছে মানে বলার বাহির। আমার বোন আমাদের সবাইকে নিয়ে জাবড়ায়া ধইরা বলতেছে আমি তোর মা, আমি তোদের বাবা, কোনো দুঃখ করিস না। পরে আমাদেরকে নিয়ে গার্মেন্টসে ঢুকাইলো, আমার ছোট ভাইয়ের একটা ওয়ার্কশপে কাজে দিল, আমার এই গার্মেন্টসে ঢুকাইলো। পরে এখন বাবা মার দুঃখ কাহিনী শেষ, যখন একটু বড় হইতেছি এখন নিজের ভালো মন্দ নিজে বোঝার মতো মানে খুব হইতেছে। 98 বন্যার সময় আমি আর আমার এক বান্ধবী রাস্তা দিয়ে আসার পথে অপর সাইডে আর কি দুইটা ছেলে, ওরা দুইটা ছেলে আর আমরা দুইটা মেয়ে আসার পথে, মানে ওনারাও আমাদেরকে দেখে একটু হাসতেছে, আমরাও হাসতেছি, গার্মেন্টসে কাজ করতেছি। এখন আর বাবা মার দুঃখ বইলা থাকতে হলে মানুষের একটু আনন্দের প্রয়োজন, এই জন্য আর কি আমার বান্ধবীর আর আমি গার্মেন্টস এ কাজের খোঁজে গেছি। যাওয়ার পথে রাস্তায় দুইটা ছেলে দেখছি, তো ওই ছেলেটা আবার আমাদেরকে প্রেমের অফার দিচ্ছে। ওই ছেলেটারে পছন্দ করতো আমার বান্ধবী চম্পা, ওই ছেলেটা পছন্দ করতো আবার আমাকে। আমরা যতক্ষণ গার্মেন্টস এর ভিতরে ঢুকছি এতক্ষণ ওরা দুইটা ছেলে এখানে দাঁড়ারো। আমরা যখন আবার গার্মেন্টস থেকে বাইরে হয়েছি আবার আমাদের পিছনে 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 বাসায় আসলো।
আচ্ছা,
আমরা আবার ছাদের উপরে উঠছি, যে বাসা থাকি এ বাসা আবার বিল্ডিং আছে, ছাদের উপরে উঠছি, উঠা দেখি কি আমাদেরকে নিচের থেকে খুঁজতেছে, এইভাবে খুঁজতেছে। আমরা ছাদের উপরে এত বড় একটা ইট ছিল, ওই ইটটা ওকে শরীরে মিলা মারছি।
আচ্ছা,
মিলা মারাতে মানে ওনাদের শার্ট মাট সব ভিজে গেছে।
মানে কি রক্তে
না, মানে পানিতে আর কি,
পানি ওঠে কি মারছেন ওদের গায়ে,
ইট ইট। মানে আমরা বলতেছি যে ছেলেগুলো কত খারাপ, কমলা পড়ে থেকে পিছে পিছে আমাদের বাসা পর্যন্ত আসলো।
আচ্ছা,
আমার লগেরটা বলতেছে কি ও মনে হয় তোরে পছন্দ করছে, আমি না আমার পছন্দ করে নাই মনে তোরে পছন্দ করছে, এরকম করতে করতে তাই আমরা ছাদের উপরে উঠছি। ছাদের উপরে উঠে কি আয় দেখি কারে খোঁজ করতেছে, ছাদের উপরে উঠে দেখি কি জামগো বিস্তারাইতেছে, কারণ ছাদে এত বড় একটা ইট ছিল, ওই ইটটা ওদের সোজাসুজি মিলা মারছি, পানি দিয়ে ও পুরো শরীর আর কি ভরে গেছে।
আচ্ছা, সামনে কি পুকুর টুকুর ছিল?
না না, মানে 98 বন্যার পানি রাস্তার আর কি এগুলা। তারপর আমার বান্ধবী বলতেছে কি ও মনে হয় তোরে পছন্দ করে, আমি কই কি না তোরে পছন্দ করে।
আচ্ছা, দুজনে মিলে জল্পনা কল্পনা করছে।
হ্যাঁ, আমি বলছি কি তোর কি পছন্দ নেই এরকম, কয় ওই লাল শার্ট পরা ছেলেটা যদি আমার প্রেমের অফার দেয় তাহলে আমি প্রেম করবো। আমি কি করতি আমার কোনো সমস্যা নাই, তাহলে তুই ছেলেরে তোর গার্মেন্টস এর ঠিকানা দে। কাকি গার্মেন্টস এর ঠিকানা দিতে হবে না, ওর যদি আমাদেরকে ভালো লাগে তাহলে ও নিজেই আমাকে খুঁজে বের করবো, এটা বললো আর কি। ওই যে আমার সাথের মেয়েটা চম্পা গেছে, তাই সকালে আমরা আবার অফিসে যাবো, দেখি আমাদের বাড়ির রাস্তার সামনে দাঁড়াইছে, দাঁড়াতে এই পিছনে পিছনে যাওয়া আসার মাঝখান থেকে মানে প্রেম হইলো আর কি।
প্রেম হয়ে গেল কার সাথে? কার?
ওই সেন্টুর সাথে আর কি।
সেন্টু ওর নাম?
জি।
ওর সাথে কি আপনার হইলো?
এখন তো ওই চম্পা মেয়েটা বলতো যে ওর পিছনে ঘুরতে, আর আমিও জানতাম যে ওর পিছনে। যখন ওই ছেলেটার সাথে আমরা সরাসরি কথা বলছি, ওই ছেলেটা আর কি আমার বান্ধবীর বলল যে পিছনে পিছনে আসতেছে আর বলল যে তোমাদের সাথে একটু কথা ছিল, যদি বলতা তো আমার বান্ধবী আবার বলছে কি যদি আপনি কথা বলার ইচ্ছা থাকে তাহলে আপনি লাঞ্চের সময় কমলাপুর খলিল গার্মেন্টসে আইসেন, একটা বাজে যখন আমাকে খাবারের টাইম দিব তখন আইসেন, তো এখন কথা কওয়ার সময় নেই। কি আচ্ছা ঠিক আছে, আমরা দুপুর বেলা খায়া নিচে নামছি। নিচে নামার পরে বলি কি যে তোমাকে কয়টা ছুটি দিব, দশটাও হইতে পারে, পাঁচটাও হইতে পারে, আটটাও হইতে পারে, কোনো ঠিক নাই। আপনি কি বলবেন বলেন? কি না ছুটি হইলে আমি আসমো, একটা কথা ছিল। আমার বান্ধবী বলতেছে কি কথা আমার কাছে বললেন? পরে কয় কি তুমি ওর একটু বইল যে আমি ওর পছন্দ করি, ঠিক আছে?
আপনার বান্ধবী তো পুরো হতাশ।
হ্যাঁ হ্যাঁ, পরে
এতদিন তো বেশ আশায় আনন্দে ছিল।
জি জি, পরে আমার অথচ আমার বান্ধবী কিন্তু আমার সাথে আমার চাইতে অনেক সুন্দর, বড় বড় চুল, বরিশালের মেয়ে তো মানে খুব সুন্দর আর কি,
মানে বরিশালের মেয়েরা কি সুন্দর হয় নাকি?
জি, আর ওই তুলনায় আমি আর কি কিছুই না। তারপর ও যার চোখে যার ভালো লাগে এটাই। পরে এরকম কথা কথা আমি কই কি ওই ছেলে প্রেমের অফার দিল, প্রেমের অফারে রাজি হয়ে যাবো, তা আমার বোন কি বলবো আমারে, যে দেখছো আমার বোনের গার্মেন্টসে ঢুকাই দিছি, আমার বোন এখন এই প্রেম ভালোবাসা শিখা গেছে। পরে কয় কি না তোর কি আর হনে করতে গেছে, তুই করবি সমস্যা কি, যাবি আবি কথা কবি এই করবি সেই করবি, না এগুলো বললো আর কি। বলার পর আমি কই কি না তুই না ওরে পছন্দ করতি, তাহলে আমার কথা যখন তোর কাছে কইছে তাহলে তুই কইতি যে আমি তো আপনার পছন্দ করি। যেহেতু হ্যাঁ বইলা লাগছে ওই জায়গা তো আমি বলতে পারি না, বলতে পারি না এম কথা হতে। পরে একদিন বললো যে তোমাকে কি শুক্রবারে কি গার্মেন্টস বন্ধ থাকে? আমি কইছি কি হ্যাঁ বন্ধ থাকে। বলছি কি কোথাও ঘুরতে যাইবা? ওই আমার বান্ধবী বলতেছে যে কই নিয়ে যাবেন, বলছে তোমরা যেখানে যাইবা আমি সেখানে নিয়ে যাবো, যদি সংসদ ভবনে যেতে চাও তাও যেতে পারো, যদি শিশু পার্কে যেতে চাও তাও যেতে পারো, যদি সিনেমা হলে যেতে চাও তাও দেখতে পারো। কইছি কি আমাদের আবার একটু খুব ছবির নিশা, ছবির নিশা। তোরে আমি বলছি কি আচ্ছা ঠিক আছে এই শাবনুরের একটা ছবি বেরোয়েছে পাগলির প্রেম, এই ছবিটা একটু দেখায়। তাহলে এই ছবি দেখার জন্য আমরা আসলাম এই রাজমণি হলে, এই প্রথম ফার্স্ট হল চীনা গার্মেন্টস জীবনে আর কি। আসার পথে রাস্তায় গেছে আমার জুতা ছিঁড়া, আমার জুতা ছিঁড়া যাওয়ার পরে এখন আর ওই ছেলেটা এখন আর আমার পিছনে পিছনে ঘুরে না, মানে খুব স্মার্ট একটা ছেলে, এরকম একটা ইয়ামের সাথে মানে ওই ছেলেটা খুব লজ্জা পাইতেছে। আর মানুষও কি বলবো যে এত সুন্দর একটা ছেলে, উঁচা লম্বা, স্বাস্থ্য মাস্ত খুবই ভালো, চেহারাও খুব সুন্দর, কি একটা মেয়ের সাথে আসলো, নোংরা একটা জামা পরে আসলো, তারপরে পায়ে আবার লম্বা লম্বা স্যান্ডেল, এটা আর কি আমরা অনুভব করতেছি। করার পরে আমার আবার স্যান্ডেল ছিঁড়া গেছে, স্যান্ডেল ছিঁড়া যাওয়ার পরে ওর আবার একটা বন্ধু ছিল লাবলু, ওই আমার বলতেছে যে নাসিম বাপা আপনি হাঁটেন না কে? আমি কই লাবলু ভাই আমার তো পায়ে জুতা ছিঁড়া গেছে, এখন কি করবো বলেন? জুতা ছিঁড়া গেছে কি হয়েছে আপনি নিয়ে আসেন, হলের সামনে মুচি আছে ঠিক করে দিব। আমি কই যে আপনার বন্ধু দেখছেন মানে এরকম ভাবে হাঁটতেছে মনে হয় আমাদেরকে চিনেই না। ও তো এরকমই, তাহলে এরকম হইলে তো আর এই ধরনের মেয়েদেরকে তাহলে প্রেমের অফার দিল কি লিগা, এটা তো হ্যাঁ মানো মাইনা নিতে হবে। আচ্ছা ঠিক আছে নাজমা পা আপনার মনে কষ্ট নিয়ে না আসেন। হলে গেছি হ্যাঁ আবার জুতা ঠিক করে দিছে, ঠিক করে দেওয়ার পরে আমার আমরা দুই বান্ধবী দুই পাশে বসলাম আর ওরা দুই বন্ধু দুই পাশে বসলাম, কারণ আমার বান্ধবী বসবো ওর সাথে আর আমার দিব আর কি ওর সাথে ওর বন্ধুর সাথে, কারণ আমার বান্ধবী ওর সাথে বসছে আর আমি ওই পাশে বসছি। বসা মানে লাবলু ভাই আমি জিজ্ঞেস করতেছি যে লাবলু ভাই এই ছেলেটা যে প্রেমের অফার দিল ছেলেটা কই থাকে? বলছে যে ছেলেটা আরামবাগ থাকে। আরামবাগ থাকে কি কাজ করে? সেলুনে কাজ করে। আবার সেলুনে কাজ করে এটা আবার কেমন? মানে আবার বললো কি যে না বাপা শুনেন কোনো কাজের এই অবহেলা করতে নাই, কাজ তো কাজ, শুধু আপনি চুরি ছাড়া যে কাজ করতে পারেন ওইটাই কাজ। ওইটা বললো, বলার পর আমি কাছে ঠিক আছে তাহলে আমার বান্ধবী চম্পা তো ওরে পছন্দ করে, কয় চম্পা পছন্দ করলে কি সে হ্যাঁ তো আপনার পছন্দ করে। আমি আচ্ছা ঠিক আছে, তখন আমি বলছি আমি শুধুন পছন্দ করলে তো হবে না, আমার বাবা মা মারা গেছে কয়দিন আগে, তারপর আমার বোন আমার গার্মেন্টসে ঢুকাই দিছে, এখন যদি আমি এরকম করি তাহলে আমার বোন বলবো কি আমার বোনের গার্মেন্টসে ঢুকাই দিয়ে আমার বোন অনেক চালাক হয়ে গেছে, চালাক হয়েছে ভাইয়া আমি এইভাবে ঘুরতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, উনার যদি ভালো লাগে তাহলে উনি আমার বোনের কাছে বিয়ের প্রস্তাব দিব, আমি রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না আর মানুষে খারাপ বলবো। এটা বলার পরে মানে উনি আমার বান্ধবী বলতেছে চম্পা তুমি একটু ওই সাইডে যাও আর একটু এই সাইডে আসতে দাও, আর আমার বান্ধবী পুরো চেতে গেছে। চেতে যাওয়ার পরে বলতেছে যে আপনি ওর সাথে কথা আছে কি আমার সাথে বলতে পারেন না, আমার সাথে বললে কি হয়েছে আমাকে বলেন। পরে বলতেছে যে না ওর কথা আমি ওরে বলবো, তুমি এরকম কথা শোকে তুমি একটু ওই সাইডে যাও। আমার বান্ধবী আবার একবারে চেত্তা মিত্তা পুরো ফায়ার হয়ে গেছে যে আমি পছন্দ করলাম হ্যাঁ রে, হ্যাঁ পছন্দ করলো আবার ওরে, তাহলে এটা একটু কষ্টকর না। এখন আমার বান্ধবী বলতেছে তুই কি কস নাসিমা? আমি কই শোন আমি তোর ওই ছেলের বলি নাই যে ভাইয়া আপনি আমার ভালোবাসেন কিংবা আমার পছন্দ করেন, যার যার ভালো লাগে এটাই, আমি দেখ নোংরা বেশে চলাফেরা করছি তারপরেও আমার পছন্দ করছে, আর তুই ওই স্মার্ট ওই স্মার্ট তরে পছন্দ করেনি। এটা নিয়ে মানে আমাদের দুজনের মাঝে খুব ঝগড়া হয়ে গেছে। ঝগড়া হওয়ার পরে ও আমার সাথে কতদিন কথাও বলে নাই, কথাও বলে নাই, আমি ওর সাথে কোনো কথা বলি না, ও কথা বলে না।
ঝগড়াটা কেন হইল?
এই যে মানে ও ওরে পছন্দ করে আর ও আমার পছন্দ করে, এই জন্য আর কি।
তাতে তো কিছু আপনার করার নাই।
জি, এটা তো আমি বললাম যে তুই ও স্মার্ট, ও স্মার্ট, অথচ ও তোরে না পছন্দ করে আমার পছন্দ করলো, আমি কি শিখাই দিছি? আর তুই আর আমি তো একসাথেই আসছি। এটা বলার পরে ও আমার সাথে অনেক ঝগড়া করলো। ঝগড়া করার পরে মানে কতদিন আমরা কথাও বলি নাই। ও একই অফিসে চাকরি করি, ও আমার সাথে কথা হবে না, আমি ওর সাথে কথা হবে না, ও আমার আগে আসে পরে আমি ওর পরে আসে,
প্রেম মানে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে।
জি, এটা বলার পরে একদিন আমি বলছি দেখ চম্পা, আচ্ছা ঠিক আছে, তোরা যখন সেন্টু অনেক ভালো লাগে তাহলে আমি সেন্টু বাইরে বলবো যে সেন্টু ভাই দেখেন চম্পা আপনার খুব পছন্দ করে, তুই আমার লোকের ঝগড়া বন্ধ করিস না, আর আমি তোর হাত ধরে গান মেসে আইসি, তুই যদি আমার সাথে এরকম করস তাহলে খুব খারাপ। আচ্ছা তোর সাথে আমরা ওরে ডাকামু, তোর সামনে কথা কম। ওর সাথে নিয়ে ওরে ডাকছি, ডাকার পরে বলছি যে দেখেন ভাইয়া, ও তো আপনার পছন্দ করে, আপনি তো আমাকে পছন্দ করলেন, এখন তো আমার মাঝখান থেকে দুজনের বান্ধবী নষ্ট করে দিলেন, তাহলে আপনি কি বলেন? ওই আমার গেলো কি এক কাজ করো, তোমার চোখগুলো আমার চোখে লাগাই দাও আর আমার চোখগুলো ওর চোখে লাগাই দাও, তাহলে কে কারে সুন্দর দেখা যাবে ওই বুঝবো। ঠিক আছে, ও বুঝবো। চম্পা তোমার সমস্যা কি? ওর যদি আমি পছন্দ করি তোমার সমস্যা কি? এই কথা বলার পরে ও আচ্ছা ঠিক আছে, আপনারা যা মন চা তা করেন, আপনি আমার কোনোদিন ডাকবেন না, ও আমার কোনোদিন ডাকবো না, আপনারা যা মন চা তা করেন।
কে বলতেছে?
ওই চম্পা।
চম্পা,
হ্যাঁ, ওই মেয়েটা আর কি বলতেছে। বলার পরে ওর সাথে আবার কথা কাটাকাটি হয়েছে, হওয়ার পরে আমার ওই সেন্টু ছেলেটার সাথে আর কি আমার একদম খুব গভীর প্রেম হয়ে গেছে আর কি। গভীর প্রেম হয়ে যাওয়ার পরে আমার বোন আমার বিয়ে ঠিক করছে।
প্রেম হয়ে গেছে কি এভাবে ঘুরতে ঘুরতে?
জি।
আচ্ছা আর কোথায় কোথায় যাইতেন, ঘুরতেন কি প্রায়?
না, ওর আবার এই সেলুনের দোকান বন্ধ থাকে প্রতি শনিবার।
আচ্ছা,
প্রতি শনিবার ওর সেলুন বন্ধ থাকে হাফ বেলা। তখন ওই আমার বলতো যে দেখো আজকে তুমি অফিসে যাও না, নাইলে অফিসে যাও, নাইলে সারেরে বইলে আয়সা পড়ো। তখন আমি বলতাম কি দেখেন গার্মেন্টসে তো কোনোদিন চাকরি করেন নাই, তো যে গার্মেন্টসে চাকরি করে সে জানে যে গার্মেন্টসে চাকরি কত কষ্ট কষ্ট কষ্ট। একদিন না গেলে 200 টাকা হাজিরা কাটে, মানে এখন বর্তমানে 200 টাকা, তখনকার সময় ছিল মনে হয় 30-40 টাকা এরকম। আর আমি যদি একদিন না যাই তাহলে হাজিরা বোনাসও কাটা যাবে আর অবৈতামও কাটা যাবে রাত 10টা পর্যন্ত, তারপর আমার বেতনও দিব না, ঘোড়াই দিব। তো যখন আমার বোন ওরা জিজ্ঞেস করবো যে কিরে তুই তো অফিসে ঠিকই গেছস, তাহলে বেতন পাইলি না কে, এই বেতন কম পাইলি কে লিগা, তখন কি বলবো? এরা বলছি তা ঠিক আছে, শুক্রবারে যখন গার্মেন্টস বন্ধ থাকে তো শুক্রবার দিন ঘুরতে যাবো না। তখন কয় শুক্রবার দিন তোমার বন্ধ থাকলে তো আমার দোকান বন্ধ থাকে শনিবারে, দুজনে দেহা সাক্ষাৎ হয় না, কথাবার্তাও হয় না। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। এরকম করতে করতে কতদিন অফিসে যাই নাই, না যাওয়ার কারণে
মানে শনিবারে,
জি না যাওয়ার কারণে, শনিবার যদি শুক্রবার যদি বন্ধ থাকে শনিবারে না গেলে ওই শনিবার শুক্রবার দুদিন অ্যাবসেন্ট করে দেন, দুদিনের টাকা কাটে। উনি বলছি
হ্যাঁ
এগুলি বলার পরে ও বলছে কি যে দেখো প্রেম টেম করতে গেলে কিছু ছাড় দিতে হয়, কিছু পাইতে হইলে কিছু ছাড়তে হয়। উনি এটা বললো, তখন আমি বললাম কি দেখেন রাস্তা রাস্তা আমি ঘুরতে পারবো না, আমার ভাইদের সবাই চিনে, আমার বোনেরও সবাই চিনে, তারপর আমার বাড়ির সবাই বলবো যে দেখ সেরি বড় না হইতে হইতেই দেখো সেরি প্রেম ভালোবাসা শিক্ষা গেছে গা, এমন পাক নয় গেছে গা। এমনি মানুষে বলে যে বাপ মা ছাড়া পোলা পাইন দুনিয়ার চালাক চতুর, তাই আমি ওরকম থাকতে চাই না। আচ্ছা আপনার যখন খুব পছন্দ আমারে তাহলে আপনি দেশে থেকে আপনার বাবা মা নিয়ে আসেন, বাবা মা নিয়ে আসেন, ভাই বোন নিয়ে আসেন। মানে উনি আমার বলতেছে যে না, আমি বাবা মা আনবো না, আমার ভাই বোন আনবো না, আমি নিজেরা নিজেরা আমরা বিয়ে করবো। তারপর আমি বলতেছি যে নিজেরা নিজেরা যদি বিয়ে করেন তাহলে কিন্তু আপনি কিছু পাইবেন না, কিছু পাইবেন না। আর যদি আমার ভাই বোন নিয়ে যদি আপনি বিয়ে করেন আর আপনার বাবা মা নিয়ে যদি বিয়ে করেন তাহলে যদি কিছু চাওয়া পাওয়া থাকে তাহলে আপনি কিছু পাইবেন, আর যে একা একা বিয়ে করলে কিছুই পাইবেন না, আর আমার বোনে অনেক কষ্ট পাইব। বাকি আমার যে একটা মানে দোষ আছে ওই দোষটা শুনলে তো তুমি আমার সাথে মিশবা না।
আচ্ছা,
তখন আমি মানে তখন আমার সাথে ওনার সাথে খুব মানে প্রেম মানে খুব একরে বেশি বেশি আর কি প্রেম, মানে ওনার ছাড়া আমি থাকতে পারি না, আমার ছাড়া উনি থাকতে পারেন।
প্রেমটা হচ্ছে কি কথা কি ফোন টোন ছিল
না? না, ফোন ছিল না।
আচ্ছা,
শুধু ওই যে সকালবেলা অফিসে যাওয়ার সময় আসতো, আর দুপুর বেলা এসে কিছু কিনাকাটা দিয়ে যেত, আচার টাচার এগুলা কিনা দিয়ে যেত, আর বিকালবেলা যখন ছুটি হইতো বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত দাঁড়ায় থাকতো যে গার্মেন্টস কখন ছুটি হইব, দারোয়ানেরা জিজ্ঞেস করতো, বলতো যে আটটায় ছুটি হইব নাহলে দশটায় হইব, মানে আসা যাওয়ার উপরেই থাকতো আর কি।
আচ্ছা,
এই এরকম প্রায় আট নয় মাস চলছে। আট নয় মাস চলার পরে ওর আবার একটা বন্ধু আছে বিদেশ চলে যাবে সিঙ্গাপুর, ওরে আবার আমার কথা বলছে, বলার পরে ওই বলছে কি তাহলে একটু দেখাইস। রাত বারোটা সাড়ে এগারোটা বাজে, তখন ওর বন্ধু আর কি আজকে ফ্লাট চলে যাব, তা আমার দেখাইতেছে, তখন আমরা ঘুমায় পড়ছি, তখন কিভাবে যাবো, তখন আমার আরেকটা বান্ধবী ছিল রীতা, ওরা এসে বলতেছে রীতা নাসিমার একটু ডাক দেও না, তাকে আমি যাইতে পারবো না, ওর যে বোন অনেক বকা দিব, কারণ আমার একটা বন্ধু বিদেশ চলে যাবো তো ওর একটু দেখবো। এই কথা বলার পরে তো আমার ডাকছে, আমার বোনে কইছে কে রে, কাকি রত্না পা, আমি একটু একটু নাসিমার একটু দরকার, আমার বোনে ডাকিয়া দিছে, ও আমার বলতেছে কি সেন্টু ভাই আইছে তোর লগে দেখা করব, আমি কইছি যে আমি এত রাত্রে কেমনে যাবো ওখানে, পরে বলতেছে যে যা কে বলে আইছে বিদেশ চলে যাবো তোরে দেখবো, তখন আমি কই যামো যখন, আচ্ছা ঠিক আছে তাহলে গেটের বাইরে বাথরুমের কথা কয়া আইছি, আমার আপারে বলছি যে বড়াপা আমি বাথরুমে যাইতাছি একটু দেরি হইতে পারে, এই কথা বলে আইসা গেটের সামনে আইসা, ওই ছেলেটার সাথে কথাবার্তা বললাম, দেখা সাক্ষাৎ হলো, তাকে ও কিন্তু খুব ভালো ছেলে, ওর আপনি কষ্ট দেন না, আর ওই আপনার খুব পছন্দ করে, আর আমি যাইতাছি গা, যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আবার দেখা হইব, আইসা দেখি যেন আপনাদের বিয়ে হয়েছে, এটা বইলা ও গেছে যে দোয়া করেন, আমি আচ্ছা ঠিক আছে, এই কথা বইলা গেছে। যাওয়ার পরে আবার যখন সকালে অফিসে যেতেছি বললো, দেখো নাসিমা আট নয় মাস হয়ে গেছে আমরা ঘুরতেছি, ঘোরাফেরা না করিয়া চলো আমরা সংসারী হয়ে যাই, তখন আমি বলতেছি আপনি কয় টাকা ইনকাম করেন, আপনি ঢাকা শহরে ঘর ভাড়া দিয়া আপনি বউ নিয়ে থাকতে পারবেন, পরে কয় কি দেখো তুমি তো গার্মেন্টসে কাজ করো, আমিও তো কাজ করি, তাই কাজ করো দুজনে মিলে একসাথে চলাফেরা করি, আমাকে কাজ করেন তাহলে আমার বোনের বলেন, যা পা আমি তো নাসিমারে বিয়ে করতে চাই আপনি কি বলেন, পরে কয় কি না তোমার আপা তো আমার কাছে তোমারে দিব না, আমাকে কে লেগে দিব না, আপনি এত সুন্দর একটা ছেলে উঁচা লম্বা স্বাস্থ্য মাস্তর সবই ভালো, তাই আপনার দিব না কি লিগা, তাই কি না চল আমরা দুজনে পালায় বিয়ে করে লিখি, আমাকে পালায় বিয়ে করবো, আচ্ছা ঠিক আছে তাহলে আমি যখন বেতন পামো তখন, তোর কথা না তোমার বেতন লাগবো না, আমি টাকা জমাইছি তুমি আসো, যে আমি কই একা একা তো বিয়ে হয় না, তাহলে আপনি কিভাবে বিয়ে করবেন, আমার খালা আছে,
মানে তোর আপন খালা,
না না মানে যে বাসায় ভাত খায়,
ও আচ্ছা
ওই মহিলার আর কি খালা
বলতে, বাসায় জানাতে চাচ্ছেই না,
না না জানাতে চাচ্ছে না, ওই যে ওনার ভিতরে যে একটু সমস্যা আছে,
কি সমস্যা,
ওই যে উনি যে হিন্দু,
ও আচ্ছা এটা আপনি জানতেন
না, ওইটা তখনই জানতাম না,
ও আপনিও জানতেন না,
না এই জন্য তো মানে আমি যে বারবার বলতেছি যে আমার বোনের সাথে আলাপ করেন, আমার আপনার বাবা মা নিয়ে আসেন, তারপর উনি আমার বলতেছে না যে আমি হিন্দু কিংবা তুমি মুসলমান,
ঠিক আছে বুঝছি,
এটা না বলার কারণে তার আমি বলতেছি দেখেন আমার বাবা মা মারা গেছে, আমার বোনে কষ্ট করে মানুষ করছে,
মানে আপনি চাচ্ছেন ফ্যামিলিকে জানাইতে,
হ্যাঁ হ্যাঁ
ও চাচ্ছে জানাবে না,
কারণ হচ্ছে ওনার ভিতরে যে দুর্বলতা সেটা আমি জানি না,
সেটা হচ্ছে এই কারণটা আমরা পাইলাম যে কেন উনি জানাইতে চাচ্ছে না, যে আসলে তারা বিয়ে করলো কিনা, ফাইনালি বিয়ের পরে বিয়ে যদি হয়ে যায়, এরকম একটা ধর্মের একটা ব্যাপার যেখানে প্রকট আকার ধারণ করে এদেশে, এরকম অনেক জায়গাতেই হয়, তো সেই রকম একটা পরিস্থিতিতে কি হতে পারে, এটা কিন্তু আরেকটা নতুন দুয়ার খুলে যাচ্ছে এই গল্পের, আমরা খুব মর্মান্তিক জীবনের গল্প থেকে হয়তো কোনো আশার আলো দেখতে পাচ্ছি, হয়তো আবারও গিয়েও উল্টে হয়তো আরো দুঃখ হতাশার মধ্যে পড়ে যাবে, লেটস সি কি ঘটে, আমরা এখনো কিছুই জানি না। ওকে আমরা এখন একটা ছোট বিরতি নিচ্ছি, প্রিয় শ্রোতা আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 জীবনের গল্প, আর যে সেতু আছি আপনার সাথে এবং আমাদের আজকের অতিথি নাসিমাও রয়েছে, তার জীবনের গল্পটা শুনছি আমরা এবং আরো মেজর পার্টসগুলো নিয়ে আমরা ফিরে আসব, আর ততক্ষণ কোথাও যাবেন না কেউ আশা করছি, এবং এখানে আপনারা যারা আসতে চান সবার জন্য একটা ফোন নম্বর আছে, সবার জন্য এই দ্বার উন্মুক্ত, যেই যাবেন সেই আসতে পারবেন, যদি কিনা আপনার জীবনের গল্পটা অন্যের জন্য এফেক্টিভ হয় সেক্ষেত্রেই শুধুমাত্র, এবং আপনি ফোন করলে আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন ব্যাক করে আপনার সাথে কথা বলে আপনাকে এখানে আসা নিশ্চিত করবে, ফোন নম্বরটা হচ্ছে 09613892892, আবারও বলছি 09613892892। অনেকেই হয়তো ফোন করেন, অনেককেই আমরা আস্তে আস্তে করে ফোন করি, একটা সিরিয়াল মেনটেন করতে হয়, অনেকেরই ফিডব্যাক থাকে যে কেন ফোন করা হয় না। এগুলো আমি পার্সোনালি আমার ফেসবুক মেসেঞ্জারে পাই, সেখানে আপনারা লিখতে পারেন। অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/setu.abcradio। এই মুহূর্তে ফেসবুকে অর্থাৎ এবিসি রেডিওর যে ভেরিফাইড পেজটা আছে সেখানে গেলেই আজকের অতিথির ছবি সহ একটা পোস্ট দেখতে পাবেন, সেখানেই আর যে সেতু পেজটা ট্যাগ করা আছে সেটাতে লাইক দিয়ে কানেক্টেড থাকুন এবং সেখানেই আপনার কোয়ারিজগুলো আমি সরাসরি উত্তর দিব আপনাকে আর যে সেতু পেজে। আর আজকের পোস্ট অনেক বেশি বেশি শেয়ার করুন যাতে করে আপনার আশেপাশের সবাই, আপনার ফেসবুকের ফ্রেন্ডসরা জানতে পারে এবং এই শোটা শুনতে পারে। আর অনেক কমেন্ট করুন, সেগুলো পড়া হবে আই হোপ। তো ছোট একটা বিরতি নিচ্ছি, শুনছেন হ্যালো 8920 জীবনের গল্প, আর যে সেতু আছে এবং নাসিমাকে নিয়ে ফিরছি ঠিক একটু পরেই। প্রিয় শ্রোতা, আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে হ্যালো 8920 জীবনের গল্পে। আমি আর যে সেতু আছি এবং নাসিমাও আছে। নাসিমার জীবনের গল্পটায় আমরা যেখানে বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকেই ফিরব, বাট তার আগে ফোন নম্বরটা আপনাকে বলছি যেখানে ফোন করলে আপনি এই অনুষ্ঠানে আসতে পারবেন, বলতে পারবেন আপনার জীবনের গল্প। নম্বরটা হচ্ছে 09613892892। আবারও বলছি, লিখেও রাখতে পারেন আপনি 09613892892। আর আরজি সেতু নামে একটা পেজ আছে যেটা ট্যাগ করা রয়েছে এবিসি রেডিও 89.2 FM এর ফেসবুক পেজে। এই মুহূর্তে সেখানে গেলে নাসিমার ছবি সহ একটা পোস্ট আছে, সেখানে আরজি সেতু পেজটা ট্যাগ করা আছে এবং এই পোস্টটায় অনেক বেশি কমেন্ট করুন, তারপরে হচ্ছে পোস্টটা শেয়ার করুন যাতে অন্যান্যরা জানতে পারে এবং অনুষ্ঠানটা শুনে আমাদের রেডিও স্টেশনের সাথে যুক্ত থাকতে পারে। ওকে, ফিরছি। আপনি যেখানে ছিলেন যে আপনাকে বিয়ের জন্য বলছিল বারবার 8-9 মাস প্রেমের পরে এবং তখনও বলেনি যে ও হচ্ছে হিন্দু ধর্মের অনুসারী এবং আপনি মুসলিম, যেটা একটা বিয়ে করতে গেলে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে বাংলাদেশের মতো অনেক দেশেই হয়তো এই সমস্যাটা প্রকট হয়ে দাঁড়ায়, রিলিজিয়ন একটা বড় সমস্যা, সেখানে আপনারা কি করলেন, তারপর থেকে শুরু করুন।
তখন আমি বলতেছি দেখেন এখন তো আমি বেতন পাই নাই, বেতন পেলে উনি বলতেছে যে না বেতন পাওয়া লাগবো না, আমি আমার কাছে টাকা আছে আমি জমাইছি, আমি তোমার কাজু পিছনে বিয়ে করবো। পরে আমি কি দেখেন একা একা তো বিয়ে হয় না, সাক্ষী লাগে, লোক লাগে, কয় আমি আমার খালা আছে। আমি কই কেমন খালা, কয় আমি যে খালার বাসায় ভাত খাই ওই খালা আমারে বলছে যে তুই নিয়ে আহিস সমস্যা নেই আমরা দিম। তাহলে আমার বান্ধবীর ওই বান্ধবীর সাথে আমি আবার মিশলাম, মিশার পরে বললাম কি চম্পা সেন্টু আমার এইগুলো এগুলো বলে এখন তুই কি কস, কয়েতে বলে সবকিছু জন হয়ে গেছে, প্রেম টেম হয়ে গেছে, তখন আর বাদ রাখবা কি লিগা যা বয়া পর। আমি কই কি তুই একটু আমার লগে চলিস, হ্যাঁ ভাই কি আচ্ছা ঠিক আছে। আমি আর ও গেছি ওর সাথে, ও একটা সিএনজি ভাড়া করে নিয়ে এসে, নিয়ে আসার পরে ও আমারে নিয়ে গেছে আরামবাগ, নিয়েছে আরামবাগ, আরামবাগ ওর খালার বাসায় নিয়েছে। ওর খালার আইনা বলতেছে যে খালা আজকে আমি ওর বিয়ে করবো, তুমি সবকিছু রেডি করো। তখন ওর খালাই কইল যে ওর কি বাপ মা নাই, কইছে যে বাপ মা মারা গেছে, ওর বোন আছে ভাই আছে, কইছে ভাই আছে বোন আছে। ওই খালাটা কিন্তু জানতো যে ও হিন্দু, তারপর ওই খালাটা আমার বলে নাই।
আচ্ছা,
বলতেছে যে ওর বোন আছে ভাই আছে তুই হ্যাঁ কাছে কয় কি না কয়া লাগবে না, আমরা নিজেরা নিজেরাই বিয়ে করবো। তেম কথা তো না, আমি কইতাছি কি আল্লাহ আমার বাপ মারা গেল, মা মারা গেল, বোন এত পাল্লা দিল বড় করলো, মানে আমার খুব চিন্তা হইতেছে যে কাজটা আমি করবো, এটা আমার বোন না অনেক কষ্ট পাইব, আচ্ছা এই কাজটা আমি করবো। আমি হ্যাঁ মানে এত অনুরোধ করছি, করার পরে উনি বলতেছে দেখো তুমি কি আমার ভালোবাসো নাই, আমি হ্যাঁ বাসছি এখনো বাসি, আমি তো না করি নাই, যদি তোমার বোন যদি না শিগারা হে, আমি না শিগারাইলে তখন আমরা পালাই বিয়ে করবো, এখন দরকার নেই। পরে উনি কইতেছে দেখো আমি সবাই কয়ে এলেছি, আমার বন্ধু বান্ধব সবাই আইতাছে, আবার তুমিও তোমার বান্ধবীরে বলছো তুমি এখন আবার না কতাছ কে, চলো থাক ওই বিয়ে হয়ে গেলে পরে ঠিক হয়ে যাবো গা এরকম কত। তারপরে ওই খালার মেয়েরে নিয়ে উনি মার্কেটে গেছে, মার্কেটে গেছে এই শাড়ি ছায়া ব্লাউজ এগুলো নিয়ে আসলো, কিছু রান্না বান্না করলো। তারপরে আমার বান্ধবীরে নিয়ে আমি অনেক কাঁদতাছি, আমি কি দেশ চিনি না বাড়ি চিনি না, একটা পোলার সাথে রাস্তায় পরিচয় এতে সম্পর্ক হয়ে গেল, এখন আমি তার সাথে আবার বিয়েও বসা যাবো, আচ্ছা এই জিনিসটা খুব খারাপ দেখা যায় না চম্পা? তাকে খারাপ কি দেখোস না ছবিতে কি হয় বাস্তবে কি হয়, এগুলো আবার বলতেছে কই বয়া যা কোনো সমস্যা নাই, ও যদি আমারে কইতো আমি এমনি যাইতাম গা। আচ্ছা ঠিক আছে তুই ওজন কইসস তা যাক। তো ও রাত্রে আবার মেহেন্দি টেন্দি বাঁটলো, মেহেন্দি টেন্দি বাইটা আমার গায়ে লাগাইলো, লাগাইতে লাগাইতে অনেক কাজী অফিসে গেছে কাজী আসে না, এমন করতে করতে কাজে আসে না আসে না আসে না আসে না একবারে বুড় হয়ে যেতেছে, বুড় হয়ে যেতেছে তাও কাজে আসে না। তারপরে আরামবাগের কোন এক নেতা না কি জানি, মানে মামা মামা বলে আর কি, খুব ই আর কি, ওই লুকেরে ধরে নিয়েছে ওই মহিলাটা। আইনা বলতেছে কি যে সেন্টু তো এই মেয়েরে খুব ভালোবাসে, যখন কাজে আসতেছে না গার্জেন ছাড়া কয়েক গেছিল, ভাই আপনি একটু কাজ করেন একটু কাজীটারে নিয়ে আসেন। তা বললো কি আচ্ছা ঠিক আছে। ওই লোকটা আবার কাজে আনছে, কাজে আনার পরে বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমরা রাত্রে ওই বাসায় ছিলাম সবাই একসাথে ছিলাম, সবাই একসাথে থাকার পরে পরের দিন আমার বোন কইতেছে আল্লাহ ওই কই গেল বাসায় আহে না এটা সেটা। পরে চম্পা গো বাসায় গেছে আমার বোন, এই চম্পার মারে জিজ্ঞেস করলো যে খালা চম্পার সাথে কি নাসিমা আইছে, নাসিমা তো দেখছিলাম চম্পা নাসিমা কই জানি গেছে। পরে আমার বোন আর কি কইছে কি আচ্ছা ঠিক আছে যদি চম্পা আগে আহে তাহলে চম্পার একটু আমগো বাসায় যাইতে কেন গেছে। তো চম্পা বিয়া সাথে দেখে আয়সা পড়ছে, আয়সা পড়লে আমি কই কি চম্পা তুই এটা আমার বোনের কইস, আমার বোনের যেন আমার না খোঁজে, তুই কইস নাসিমা যে ছেলের ভালোবাসত ওই ছেলের সাথে ওর বিয়ে হয়ে গেছে গা, তুই একটু কইস। হ্যাঁ আচ্ছা তেম কত কথা আমার বোন কইছে, চম্পা আমার বোনের কইছে যে রত্না পাপ নাসিমার খুঁজছেন না, নাসিমা একটা ছেলের ভালোবাসত ওই ছেলের সাথে বিয়ে হয়েছে। তা আমার বোন আবার চম্পার বাসায় আইসা অনেক গালাগালি করছে চম্পারে, চম্পার মারে অনেক, আমার বোন এরকম ছিল না আপনার মেয়ের সাথে চলা এরকম হয়েছে এটা সেটা, মানে দুনিয়ার কথা কইছে। কথার পরে অনেক ঝগড়াঝাটিও হয়েছে, চার দিন না পাঁচ দিনের সময় ওই বাসায় আমরা আর কি ভিন্ন ভিন্ন আর কি থাকতেছি একসাথে এখনো হয় নাই। না হওয়ার কারণে পরে একদিন আমি বলছি কি এখন চলেন আমাদের বাসায় চলা যাই, এখন আপনি খালার বাসায় কদিন থাকবো। ওই খালার আবার বেশি ভালো না, যে লোকটারে নিয়েছিল বিয়া পড়াইতে ওই লোকটা জানি ওই খালারে জানি কি বললো, তো ওই মহিলা আবার আমার ওই লোকের বাসায় নিয়ে গেছিল, মহিলা আবার ওই লোকের বাসায় আমার নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর
লোকের বাসায়
ওই যে লোকটা উকিল উকি জানি হুজুরে নিয়ে আসলো বিয়া পড়ানোর জন্য, ওই লোকটা আর কি বেশি ভালো না ঠিক আছে, মানে ওই লোকের বাসায় আমার নিয়ে গেল, মানে ওনার জানি কি বললো, বলার পর আমার কি এই সেন্টু তো কাজে গেছে গা ল তুই আর আমি ওই বায়গো বাসার যে আমি হ্যাঁ মেসে থাকে মেসে কি যাবো কাজ কিছু হইব না। তো গেছি উনি হ্যার হাড়ে লোকটা বসা, তা আমার কই কেন ব আমি বলছি ওই লোকটাতে হ্যাঁ যদি ভাই ডাকে তাহলে আমি তার মামা ডাকমু, তা আমি বলছি যে মামা ভালো আছেন, হ্যাঁ ভালো আছি বসো। বসি বসার পরে উনারে কলো কি যে না তোমার টাকা দিলাম তুমি দোকান থেকে কিছু কিনা নিয়ে আসো, ওই দোকানের কথা বইলা উনারে দোকানে পাঠাইছে। পাঠানোর পর আমার বলতেছে যে সেন্টু নাপিতের কাজ করে তুমি ওরে কেমনে পছন্দ করলা, আমি অনেক টাকা ইনকাম করি, মানে এগুলা বইলা উনি আমার কাছে আসতেছে। তে কাছে আসার পরে আমি বলছি সি মামা,
তখন কি বিয়ে হয়ে গেছে?
হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়ে গেছে। বলতেছি সি মামা আপনি এই কাজ মানে বিয়ে হয়েছে ঠিকই, মানে এখন আমি জানতে পারতেছি না যে ও হিন্দু, কারণ ওর সাথে আমার এখনো মিলামিশা হয়নি আর কি, এই জন্য আমি বুঝতে পারতেছি না। তখন আমি বললাম সি মামা, মামা শব্দটা বুঝেন মামা শব্দটা কি, আপনি যে আমার সাথে এই নোংরা কাজটা যে করতেছেন সি। তখনকার থেকে আর কি ওই মহিলার প্রতি আমার একটা ঘৃণা আসলো, তো ওরে খালা জানে। তারপরে আমি ওনারে খালা বললাম আর সেন্টুর সাথে আমার বিয়ে হইলো কিভাবে আমার এখানে নিয়ে আসলো, আমি ওটা মানে ওনার যে কি জানি আনতে দিছে ওটার অপেক্ষায় না থেকে আমি বাইরে আইসা পড়ছি। বাইরে আইসা আমি আমার স্বামীরে তখন বলতেছি, তখন তো উনি আমার স্বামী, তখন তো ইয়া না, তখন আমার স্বামীরে আমি বলতেছি দেখো এই যাই কিছু হয়েছে আমি আর এখানে থাকবো না, এখন আমার বাসায় চলো আমার বড় আপার কাছে যাই, যদি আমার বড় আপা না মানে তখন আমরা আলাদা ঘর বাড়ি নিয়ে মনে আসো। আমি কেমনে যাবো আমার যদি আমার কোনো কিছু করে, আমি কাছা আগেও ভয় পাইছো এখনো ভয় পাইতেছো কোনো কিছু করবো না চলো। গেছি আমার বোনের বাসায় গেছি অনেকগুলা মিষ্টি টিষ্টি নিয়ে গেছি, আমার বোন কি করলো মিষ্টি বাইরে ফিক্কা ফালাই দিছে, ফালাই দেওয়ার পরে বললো কি এত খারাপ মানে বাজে বাজে গালাগালি করলো আর কি, বাজে বাজে গালাগালি পড়ার পরে আমার বোনের বলছি দেখেন আপা আমার ভুল হয়ে গেছে।
আপনার বোনকে?
জি আমার বোন আর কি, যে রত্না আপা আমার অনেক ভুল হয়ে গেছে আমি মাপ চাই, ও আমার পছন্দ করতো আমি ওর পছন্দ করতাম, তখন আমার বোন ও জানে না যে ও হিন্দু আমিও জানি না যে হিন্দু।
আচ্ছা
এটা বলছি বলার পরে আমার বোন কইতেছে না তোকে এই ঘরে কোনো জায়গা নেই, তার কই থাকবি যা থাকবে আমার ঘরে জায়গা নেই। পরে আমি কি করলাম আমার জামাই এখন আমার বলতেছে যে এখন কি করবো এক কাজ করো আমরা বাসা বুক ঘর ভাড়া নেই আসো। তো গেছি গা বাসা বুক যায়া বাসা বুক হলের সাথে ঘর খুঁজা পাইছি, ঘর খুঁজা পাওয়ার পরে ওখানে তো হাড়ি পাতিল বিছনা টিছনা কিছুই নাই, তো আবার কাজ কইরা একটা ভাতের পাতিলা তরকারি পাতিলা মানে চলার মতো আর কি কিছু নিয়ে আসলো। নিয়ে আসার পরে যখন আর কি যখন আমরা দুজন একসাথে থাকবো আর কি, এক ঘর নিছি যখন যখন দুজন একসাথে থাকবো, এখন আর কি উনি আমারে চিনবো আমি উনারে চিনবো এই আর কি। আর এই কয়েকদিন আমরা মানে এভাবেই ছিলাম আর কি। এখন যখন একসাথে রান্না বান্না করছি, খাওয়া দাওয়া হয়েছে, এখন আমরা যখন মানে শুইতে গেছি তখন ও আমারে বলতেছে, দেখো নাসিমা আমার দুইটা হাত ধরছে। দুইটা হাত ধরার পরে ও আমার বলতেছে, নাসিমা আমি তোমার একটা কথা বলি, তুমি কষ্ট পাও না। আমি কই কি কষ্ট বলেন, তুমি কথাটা শুনলে অনেক কষ্ট পাইবা। আমি কই কি কথা বলেন আপনি শুনি, কোন সমস্যা নাই বলেন, যদি তুমি শুনো শোনার পরে কি তুমি থাকবা না চলে যাবা। আমি কই যদি থাকার মতো হয় তাহলে থাকবো, আর যদি চলে যাওয়ার মতো হয় তাহলে আমি চলে যাব। তখন কয় কি আমি তো হিন্দু, যখন এই কথাটা বলছে মানে আমি কি বলবো, মানে উপরওয়ালা ছাড়া কেউ জানে না যে আসমান কি আমার মাথায় ভাঙ্গা পড়লো না কি, মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর আমি বলতেছি, আচ্ছা কি হয়েছে হিন্দু সিন্দিকে কি হয়েছে, তাহলে আচ্ছা আপনি যখন হিন্দু তাহলে আমার যে কলমা কই আজ বিয়ে করলেন, তখন আপনি ওই কলমাটা কিভাবে বললেন? হ্যাঁ কয় কি না সত্যি নাসিমা আমি হিন্দু, তবে আমি তোমার অনেক ভালোবাসছি এই জন্য আমি কিছু বলতে পারি নাই।
বলতে পারি নাই কিন্তু যে আপনি যেটা বললেন বিয়েটা হয়েছে তো মুসলিম স্টাইল, কাজী ডেকে,
হ্যাঁ হ্যাঁ একদম কলমা টলমা পড়ায় তোবা টোবা কাইটা, তারপরে বিয়ে হয়েছে মানে ওইখানে। যখন আমরা আলাদা বাসা ভাড়া নিছি তখন আর কি বিস্তারিত জানছি যে ও আসলে সত্যি হিন্দু। তখন আমি বলছি যে এটা তো লুকানোর কোনো ছিল না, তো বিয়ের আগে আপনি আমার বলতে পারতেন, দরকার পড়লে আমি আবার আপনাকে মুসলমান বানাইয়া তারপরে আমি আবার ফিরে বিয়ে করতে পারতাম, যদি তো আপনি আমার ভালোবাসেন আমি আপনার ভালোবাসি, তাহলে এরকম করলেন কেন? এটা করার পরে আমি বলছি যে আমার যে আশেপাশের লোকজন আছে, বান্ধবী আছে, আত্মীয় স্বজন আছে, আমি তাদেরকে কি বলবো বলেন? এখন আপনি বলেন না আপনি কিছু বলতে পারবেন না, আপনি দেশে বাড়িতে আমার কোনদিন নিয়ে যেতে পারবেন নাকি আমি কোনোদিন কিছু করতে পারবো। তো এ করতে করতে মানুষে বলে না যে সত্যি কথা কোনোদিনও চাপা থাকে না, একভাবে না একভাবে বাস্ত হয়। তা আমি বলছি আমার বান্ধবীর কাছে, চম্পার কাছে, আমি চম্পা দেখ তোর জীবনটা যে জায়গা নষ্ট হইতো সেই জায়গায় আমার জীবনটা নষ্ট হয়েছে। কয় কিরকম? আমি কি সেন্ট দ্য হিন্দু কি কস? আমি কি হ্যাঁ সত্যি হিন্দু আমার কাছে কইছে, তারপরে এরকম এরকম। তারপরে আমার আরেকটা বান্ধবী রীতা, যে বান্ধবীর আমার রাত্রে ডাইকা নিয়েছিল, ওর কাছে আমি বলছি যে রীতা দেখ এটা ওটা কাজ করলো, কখন আমি কি করবো, করছে ভালোইছে, এখন ওর তুই মুসলমান বানাবি, মুসলমান বানাবি তখন কি করবো, কিছুই করার নাই। তখন না কইতে পারতেছি আমার বোনের কাছে, না কইতে পারতেছি কারো কাছে, মানে শুধু ও দুজনের সাথে আমি শেয়ার হইতাছি। হওয়ার পরে ওখানে ও আমার কইতাছি এক কাজ কর, তুই তোকে বাইরেওয়ালার কাছে বল। আমি কই বাইরেওয়ালার কাছে যদি আমি বলি বাইরেওয়ালা যদি ওরে মারে তখন তখন কইব না যে ছিটারি করে কি লিগে বিয়াটা করলো, এটা না করার পরে আমি বাইরেওয়ালার মানে বাড়িওয়ালির সাথে আলাপ করলাম, বললাম কি খালাম মা যদি ভুল বেদবি হয় তাহলে মাফ করে দিন, মানে ও আমার সাথে প্রেম করছে আমি প্রেম করছি, তাহলে ও যে হিন্দু আমার এটাকে বলে নাই, এখন তো আমরা বিয়ে করছি কলমা কইরাই, তখন আমিন বাইরে বইলা ওর একটু ব্যবস্থা করে দেন। পরে উনি আবার আমার জিজ্ঞাসা করলো যে তোরা কি মিলামিশা করছস? আমি মানে ওই বাড়িওয়ালার ছেলে।
আচ্ছা, ওই কি ব্যবস্থা করতে বললেন?
মানে ওনাকে আর কি মুসলমান বানাবে কিবা
যেটাই হোক আর কি।
হ্যাঁ, তখন বললো কি আচ্ছা ঠিক আছে তাহলে আমিনে আইসা নে তারপর আমি বলবো। তখন আমিন ভাই আসছে, ওনার মা আমার ডাকাইছে, ওরেও ডাকাইছে, ডাকানোর পরে আমিন ভাই বললো যে দেখো তুমি কি একটা কাজ করলা, তুমি তো খুব অন্যায় কাজ করছো। ভাই মারেন কাটেন যাই করেন আমার ভুল হয়ে গেছে, আমি করছি, এখন আপনার আমার যে প্রস্তুতিতে নিতে বলবেন আমি সেই প্রস্তুতি নিব, সেটাই নিব।
আচ্ছা তারপরে?
হ্যাঁ তারপরে আমিন ভাইরে বললাম যে আমিন ভাই এরকম এরকম ব্যাপার, এখন কি করবো বলেন। তারপরে বললো যে তুমি কি কাজটা খুব খারাপ করলা, তুমি হলে এক জাত ও আর এক জাত, এটা যদি মানুষে শুনে তোমার এখানে কি করবো কো? তারপরে বললো যে ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন, এখন আপনি আমার যে প্রস্তুতি নিতে বলবেন আমি সেই প্রস্তুতি নিব। নেওয়ার পর আল্লাহ ওনার আম্মা আবার বললো কি আচ্ছা ঠিক আছে থাক, একটা হিন্দু ছেলেরে যদি মুসলমান বানানো যায় তাহলে আমাদের অনেক সওয়াব আছে, আচ্ছা থাকুক যাই হয়েছে হয়েছে, এটা ওর ভাগ্যে ছিল এই জন্য হয়েছে। এরপরে আমিন ভাই আবার কি করলো, এই যে যারা মুসলমানি করায় না ওই লোকের ডাইকে নিয়ে আসলো, ডাইকে নিয়ে আসার পরে ওনারা আর কি সব ব্যবস্থা করে দিল। ব্যবস্থা করে দেওয়ার পরে ডাক্তারের মাধ্যমে আর কি জিনিসটা করলো, করার পরে মসজিদে নিয়া তবা টোবা কাদায়া কলমা টলমা পড়ায়া সবকিছু আর কি নতুন করে আবার ইয়ে করলো, আবার বিয়ে পড়াইলো। বিয়ে পড়ানোর পরে ওনার দেশের বাড়িতে আর কেউ জানতেছে না, না জানার পরে এই যে আমাদের সব হয়ে গেল আর কি, মানে সংসার আর কি করতেছি, করতে করতে ও আবার ইনকাম করতে পারতো না, সেলুনে কাজ করে আর কয় টাকাই পায়। তো একদিন কাজে গেলে বাজার হয়, একদিন কাজে না গেলে বাজার হয় না। মানে সে আর কি আমার বাবা মার ইতিহাসই আর কি, আবার ঘুরে আর কাছে যে কষ্টটা আমি বাবা মার ঘরে করছি সেই কষ্টটা এখন আমি
আবার হচ্ছে, তাই তো
হচ্ছে। আর মাঝখানের জীবনটা আমার একটু ভালো ছিল, যে কারণে হচ্ছে কাজের জীবনটা আর কি ভালো ছিল।
এবং আপনি তো সুখের জন্য বিয়ে করছেন ফাইনালি। তো দেখি আমরা এখানে আরো একটা বিরতি নিই। প্রিয় শ্রোতা, ও নিজেই বললো যে মাঝখানের জীবনটা একটু ভালো ছিল, যে জীবনটা আমরা শুনে ফেলেছি, এবং বিয়ে করলো, বিয়ে করেও সে শান্তিটাও পায় নাই, তারপরেও একটা ঝামেলা ছিল, ধর্মের ধর্মান্তরিত হলো, যেগুলো খুব প্র্যাকটিক্যাল কিছু প্রসেস আছে সেগুলো মেনটেন করেই হলো, এবং তারপরে কি হবে সেটার জন্যই আমরা অপেক্ষা করছি। আপনি কোথাও যাবেন না, শুনছেন হ্যালো 8920 জীবনের গল্প, আর যে সেতু আছে এবং আছে আজকের অতিথি নাসিমা। ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। হ্যালো 8920 জীবনের গল্প, হ্যালো 8920 জীবনের গল্প, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে হ্যালো 8920 জীবনের গল্পে। আজকের অতিথি নাসিমার কাছে আমি ফিরছি, কিন্তু তার আগে ফোন নম্বরটা বলে দিই, 09613892892। এখানে ফোন করুন, এবং এবিসি রেডিও 89.2 FM এর ফেসবুক পেজে আর্য সেতু পেজটা ট্যাগ করা আছে, সেটাতে লাইক দিয়ে আমার সাথে কানেক্টেড থাকুন। আরও একটা ব্যাপার হচ্ছে, এই পোস্টটা বেশি বেশি শেয়ার করুন, পোস্টে অনেক কমেন্ট করুন, পোস্টটাতে লাইক দিন, আপনাদের রিয়াকশনসগুলো সেখানে জানান। এভাবে করেই আমরা আপনাদের সাথে কানেক্টেড থাকতে চাই, এবং আপনাদের রিপ্লাইগুলো আমি পার্সোনালি আর্য সেতু পেজ থেকে সমস্ত সময় দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তারপরে আপনি সংসার শুরু করলেন, অতিথির কাছে ফিরছি, ওকে মুসলমানি করানো হলো, অ্যাজ যে প্রসেস সেগুলো, তারপরে সংসার শুরু করলেন, বাট ইনকামের ব্যবস্থা ভালো না। আপনি তখন গার্মেন্টসে কাজ করেন?
হ্যাঁ, আমি গার্মেন্টসে কাজ করি। পরে এরকম
কত টাকা পান গার্মেন্টস থেকে? ওই সময় কত পাইতেন?
ওইখানকার সময় 4000 টাকা।
আর ঘর ভাড়া নিয়ে আলাদা থাকছিলেন?
হ্যাঁ।
ঘর ভাড়া কত?
900 টাকা।
900 টাকা,
ওই 900 টাকা ঘর ভাড়া আমার হাজবেন্ড দিতে
পারে নাই। সেলুনে কি এত কম ইনকাম? মানে কি, মানে সেলুনে 900 টাকা দেওয়ার মতো তো ক্যাপাবিলিটি ছিল
না? না, উনি বাজারই করতে পারে নাই। একটা ভালো জিনিস খাইতে মন চাইলে, মুরগি টুরগি খাইতে মন চাইলে উনি খাইতে পারে নাই।
আচ্ছা জি,
ঠিক আছে। তখন আমি কাজে গেলাম, কাজে যাওয়ার পরে যখন উনি ভালোই থাকতো, কয়দিন আমাদের সংসার খুব ভালোভাবে চললো, চলার পরে মানে সেলুনের কাজ সাইরা অনেক ধরনের কাজ খুঁজলো, যে দেখি পয়সা কোন জায়গায় আসছে। তারপরে কিছু হলো না, এই গুলিস্তান কিসের কাজ জানি নিছিল, সেলুনের কাজ ছাড়ার পরে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে।
পুলিশে ধরছে?
জি।
কারণটা কি?
ওই যে মানে কিসের কাট টাট বিক্রি করে, আগের ভিউ কার্ড ছিল না, নায়ক নায়িকাদের ভিউ কার্ড ছিল, তো ওইগুলো আর কি বিক্রি করতো, তারপরে গুলিস্তান থেকে ওনারে পুলিশে ধরে নিয়ে গেছে। তখন আবার আমার সন্তান পেটে ছিল, এখন কি করবো, তো তার 2টা টাকা বেশি উপার্জনের দরকার।
আচ্ছা একটু ক্লিয়ার করি, এখানে শুধু ভিউ কার্ড বিক্রির জন্য নয়, সাথে হয়তো বা ভিউ কার্ড গুলো যেটা আমরা উনি মিন করছেন নায়ক নায়িকাদের ছবি, হয়তো একটু অশ্লীল ছবি টবি ছিল।
জি জি।
আচ্ছা, এই টাইপের কিছু জিনিসপত্র বিক্রি করতো?
হ্যাঁ। আচ্ছা, তো ওইগুলো আবার ওনাকে পুলিশে ধরছে, ধরার পরে থানায় নিয়ে গেছে। থানায় নেওয়া যাওয়ার পরে আমি তো গার্মেন্টসে মানে কোনো খোঁজ খবর নাই, তে রাত্রে উনি বলল যে আমি আসতেছি বলে ওনার কোনো খবর নাই। না খবর থাকলে তা ওই মুহূর্তে আবার আমার বাচ্চা পেটে আর কি আমি অন্তঃসন্ত, তখন আমি কি করব। তখন আমার মনে একটা গভীর ছিল, চিন্তা আসলো যে আল্লাহ, ও আগে গেল না, এখন আমার সন্তান পেটে, ও এখন আমার চলে গেল গা, আচ্ছা ও তো আসলে অনেক খারাপ লোক। মানে এগুলো চিন্তা ভাবনা করতে 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 যখন এই সকালবেলা থানার থেকে খবর আসলো আমার বাসায় যে অমুক গুলিস্তান কাজ করতো অমুক নামে, তারে গতকালকে পুলিশে ধরছে। অনেকগুলো শুনে আমি মানে কানতে কানতে শেষ। এখন আমার বোনের কাছে আমি যেতে পারবো না, আমার ভাইয়ের কাছেও যেতে পারবো না, আমি কারো কাছে যেতে পারবো না, কারণ এরা সবাই আমার মানে ত্যাগ করে দিচ্ছে, ভাই বোনের কাছ থেকে সবাই আমার ত্যাগ। আমি কি করবো? করার পরে এক লোকের নিয়ে গেছি, লোকের নিয়ে ওই গুলিস্তান গেছি, যেই লোকের কাঠগুলা বিক্রি করে ওই লোকের ধরছি। ধরার পরে ওনারে বলছি যে ভাই দেখেন, ও তো এরকম এরকম, মানে যেভাবে হোক মানে আপনার কাজ করতে যায়, ও পুলিশের হাতে ধরা খেয়েছে, মানে আপনি আমার ছোড়া নেন। তো ওই লোকে বলছে কি যে তুমি বাসায় যাও, কোনো চিন্তা করো না, আমি ওরে নিয়ে আসতেছি। তা নিয়ে আসছি, নিয়ে আসার 2-3 দিন পরে নিয়েছি, নেওয়ানোর পরে এখন বাসার ঘর ভাড়াও দিতে পারতেছে না, আবার আমার বাচ্চা পেটে, এখন মানে কি যে অবস্থা আছি, মানে উপরওয়ালা ছাড়া কেউ জানে না। এরকম করতে করতে ও আমার কয়েক নাসিমা তুমি চিন্তা করো না, আমি দেশে যাই, দেশে যাইয়া তা আমার বাবা মা তো জানে না যে আমি মুসলমান হয়ে গেছি কিবা তোমার বিয়ে করছি, আমি দেশে যা টাকা নিয়ে আসি। ও দেশে গেছে, দেশে গেছে 10-15 দিন হয়ে গেছে, আসে না, কোনো খবরও নাই, আমি ও দেশও চিনি না। ঠিক আছে, আবার এই অবস্থা আমার বাচ্চা পেটে, মানে এখন কি যে করবো, মানে কোনো রাস্তা নেই। তাহলে আমার ওই চম্পা বান্ধবীটারে নিছি, নিয়ে হেরা কাবিনের কাগজটা উড়ে আনছি, কাবিনের কাগজটার ভিতরে মানে ওর সঠিক ঠিকানা লেখা ছিল আর কি। তো ওই ঠিকানার অবস্থায় আমার ঘরের ফ্যান বিক্রি করছি, আর কটা হাড়ি পাতিল ছিল, আর আমার কটা শাড়ি কাপড় ছিল, এগুলো বিক্রি করছি। বিক্রি করে ওই কাবিনের কাগজের এইখান থেকে ঠিকানাটা নিচ্ছি। তারপর আমার বড় পারে দুলা ভাইরা এসে বলছি যে ভাই আমার তো ভুল হয়ে গেছে, এখন আপনি কি যাবেন? আমার বোন কয় কি জাহান নামে চৌরাস্তায় গেছো, তুই জাহান নামে চৌরাস্তায় যা, তুই তোর পাপের ইয়া আমাকে শরীরে যেন না লাগে, তুই যা, তোর আমরা চিনি না। এই কথা কয়া তারপর আমার দুলাবাড়ি কইছি আচ্ছা আমি অচিনা গ্রামে যাইতেছি, যেহেতু আমি অন্যায় করছি আমার ইয়াটা আমি খুঁজে বাইর করবো, কারো লাগবো না। তা আমার বান্ধবীর না এর আগে আবার একটা বন্ধুরে পাঠাইছি, আমি কই কি সুলতান ভাই দেখেন সেন্টুরে এত ভালো মনে করতাম, ও এই কাজটা কেমনে করলো? তাই কি ভাবি আচ্ছা ঠিক আছে তা আমার ভাড়া টাকা দেন আমি যাই। তো ভাড়ার টাকা আমি একা দিছি, ও গেছে যায় ওরে বলছে যে তুই যে দেশে যে ঢাকা যেরকম করে থইলি তখন ওই মেয়েটার অবস্থা কি হইব। ও আবার ওর কাছে বলছে কি তুই একটু নিয়ে আহিস, আমি আর ঢাকা শহরে যাবো না, তুই ওরে নিয়ে আহিস আমি ওরে নিয়ে নিয়ে থাকবো। থাকার পরে ও ছেলেটা আর আমার বলেনি, ও ছেলেটা আইসা বলছে কি ওর সাথে আমার দেখা হয়নি, ও আর কি গাদ্দারি করছে আমার সাথে। করার পরে তা আমি আমার চম্পা বান্ধবী বলছি কি চম্পা চল তুই আর আমি যাই। তা আমার পরনের শাড়ি ছিল সেই শাড়িগুলো বিক্রি করছি, ঘরে ফ্যান ছিল সেটা বিক্রি করছি। তখন আমাদের ঘরে মানে কিছুই ছিল না, নিচে বিছানা, তো ওইগুলো নিয়ে গেছি গ্রামে, গেছি সায়দা বাজার থেকে বাসুইটায় গেছি। যাওয়ার সাথে সাথে মানে এমন বৃষ্টি আইছে, আমার কথা হলো যদি আমি দেশ গ্রাম না চিনি তাহলে আমি আবার ঢাকা রিটার্ন আসবো, মানে এরকম অবস্থা। এরকম বৃষ্টি আসলো নাই নাই নাই, পরে যাক আল্লাহ কি হুকুম, বাজারে বলে ওগো দোকান ছিল ওর বাবার নাম বলছি সবাই চিনছে, চিনার পরে বলছি কি হ্যাঁ যে অমুকের পোলা অমুক এখানে ছিল আছে, তোর ছোট ভাইয়ের খবর দিছে, ওর ছোট ভাইয়ের কাছে কি তোর ভাইয়ের বউ, তখন তুই কি করবি বাড়িতে নিবি নাকি তোর ভাইয়ের ঠিকানা দিবি? তো ভাই তো নসুন্দি গেছে গা, এই জায়গা থাকবো না। তো ওই কুমিল্লার থেকে আবার নসুন্দি আসলাম বান্ধবীটারে নিয়ে, নসুন্দি আইসা দেখি আমার ননাসের বাড়িতে, ওই আমার ননাসেও আবার মুসলমান, ওনার ফ্যামিলির ভিতর থেকে পাঁচজন মুসলমান, ওনারা পাঁচজন ভাই বোন বাগনা টাগনা মিলায় ওনারা পাঁচজন, ওদের ফ্যামিলির ভিতরে পাঁচ ছয় জন। ওর বড় ভাই একটা মুসলমান মেয়েকে ভালোবাসা, তারপরে ওই যে দেশগ্রামে ধান খেতে বিষ দেয় সে বিষ খায় মারা গেছে, ও এরকম করলো। করার পরে তা আমি আবার নসুন্দি ঠিকানা দিয়েছে, নসুন্দি আসলাম, আসার পরে ওর বোন নিয়ে মানে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে ওই মুসলমান, ওইটাও হিন্দু ছিল মুসলমান হয়েছে। তো ওর বোনে আমার সাথে অনেকদিন জাগা টাগা দিছে, দেওয়ার পরে ওর বোনের সাথে আমি নয় মাস রয়েছি, নয় মাস থাকার পরে যখন ওর বোন আমার অনেক অত্যাচার করতেছে তখন ওরে নিয়ে আমি ঢাকা আবার পলায় এসে পড়ছি। পলায় আসার পরে আমি বলছি কি যে তুমি কাজে যাও আমিও কাজে যাই, এরকম করতে করতে ওর আবার বিয়ের আগে ওর টিবি রোগ ছিল, টিবি রোগ ছিল, এটা আবার এতদিন ভাসে নাই, যখন আমার ছেলে দুনিয়াতে আসলো তখন ওই অসুস্থ হয়ে পড়লো।
আচ্ছা,
তা আমার বোনের কাছে গেছি, আমার বোন মানে পাত্তাই দেয় না, আমার বড় ভাইয়ের কাছে কেউ পাত্তা দেয় না, আমার চাচার কাছে গেছি তাও কেউ পাত্তা দেয় না, না একটু ভুল হয়েছে। যখন জেলখানায় গেছে তখন আমারে নিয়ে গেছিল দেখা করতে, তখন ও আমার হাত ধরে বলতেছে যে নাসিমা এক মাস হোক দুই মাস হোক আমি কিন্তু জেলখানা থেকে বাইরে আসমই, আমার যে সন্তানটা তোমার গর্বে তোমার বোন তোমার ভাই যদি নষ্ট করতে চায় তুমি ওটা নষ্ট করবে না, আমি যদি না থাকি তাহলে ওইটাই তোমার সম্পদ। তারপরে ও আমারে আমার বোন আমার হাসপাতালে নিয়ে গেছিল যে আমার বাচ্চা নষ্ট করে লাইব, আমি বলছি যে না আমি বাচ্চা নষ্ট করবো না, ও যেন আমার হাত ধরে বললো আমি ওর রিকোয়েস্ট রাখবো। রাখার পরে আমার ছেলে হয়েছে ওর আমার বোন ছোটায় আনছে, আমার বোন অনেক ছোটায় আনছে, আমার যে বোনটা রাগ করছিল ওই বোনটা ছোটায় আনছে, আমি খাই না বসে থাকি কান্নাকানি করি, তখন আমার বোনের মায়া লাগছে আমার বোন ছোটায় আনছে। আনার পর যখন আমার ছেলে পৃথিবীতে আসলো তখন আমার স্বামী অসুস্থ হয়ে পড়ল, ওই টিবি রোগটাই মানে আবার জাগছে, জাগতে জাগতে তারপরে ওর মা বাবা আবার শুনছে যে মুসলমান মেয়ে বিয়ে করছে, দেশে নিয়ে অনেক অত্যাচার করছে অনেক মার দূর করছে। তারপরে আমি ওদের গ্রামে গেছি, ও হিন্দু বাড়িতে আমি ঢুকছি, ঢুকার পরে আমার ও বাড়িতে ঢুকতে দেয় নাই, তারপর বাধ্য হয়ে আমি আমি নিজেও শাখা সিঁদুর পড়ছি শুধু আমার স্বামীর কারণে। আজকে সত্যি ওর কথা নাই সত্যি হইল যে ওয়াসকা আমার কাছে নাই, সারা দুনিয়াতেই নাই, ও এমন জায়গায় চলে গেছে ও আর কোনো দিন আসবে না।
মানে কি হয়েছে তার?
উনি মারা গেছে এক বছর হয়েছে।
কিভাবে মারা গেছে?
এই জন্য আজকে আমার এখানে আসা, আজকে আমার স্বামী আমার কাছ থেকে নাই, আমার জীবনটা পুরো অন্ধকার, আমার মতো যেন এরকম যেন আর কেউ না করে,
আমার স্বামীর নিয়ে মুগ্ধা হাসপাতাল আমি 21 দিন ছিলাম। খালি রক্ত পরীক্ষা করে, পেশাব পরীক্ষা করে, এই পরীক্ষা করে, সেই পরীক্ষা করে, কোন রিপোর্টই ধরা খায় না যে উনি অসুস্থ। তারপর ডাক্তাররা নিজে থেকে মোয়াখালী প্রাইভেট ক্লিনিকে পড়েছে, মাথা থেকে পা পর্যন্ত এক্সরে করলো, সেই এক্সরে ধরা গেছে যে উনার বুকে টিউমারের ভিতরে উনার ক্যান্সার হবে হইতেছে।
আচ্ছা,
ক্যান্সার হইতেছে। আর ওর একটা দোষ ছিল কি, ও সারাদিন না খায়া থাকতো। যেগুলো আমি খামু সেগুলো আমার বউ ছেলে মেয়ে খাইব, ও না খায়া থাকতো। আর খালি সিগারেট খাইতো, খালি সিগারেট খাইতো। খাওয়ার পরে এগুলো আর কি, ওর টেনশন, ওর টেনশনে ও মারা গেছে আমি জানি। ও আমার ভালোবাসার মূল্য দিছে, আমি ওর ভালোবাসার মূল্য দিতে পারলাম না। আমি এটাই বলতে চাই, যেই প্রেম করুক, যেই ভালোবাসা করুক, তার জাত পরিচয় যাই না, তারপরে যে উনি এরকম করে। আমি ছোটবেলার থেকে কষ্ট করতে 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 আজকে আমি এই পর্যন্ত আইছি, এখনো আমি কষ্টই করতেছি। আমি মনে মনে ভাবছিলাম যে আমি একটা হিন্দু ছেলের সাথে বিয়ে হয়েছি, উপরওয়ালা যদি আমাকে একটা ছেলে দেয় আমি তাকে মাদ্রাসায় পড়ায় মসজিদের ইমাম বানাবো, আল্লাহ ওর সে আশা পূরণ করছিল। আমার ছেলে এখন না দেখে কোরআন শরীফ মুখস্থ, তবে আমি তাকে আর পড়াইতে পারলাম না। তা আমার ছেলের আমি বলছি যে বাবা তুমি পড়ো মাদ্রাসায়, আমার যতটুকু চেষ্টা আমি অতটুকু করে যাব। আমার ছেলে আমার জাবরাইয়া ধইরা বলে যে মা তুমি অনেক কষ্ট করছো, আর কষ্ট করা লাগবে না, আমার তুমি কাজে লাগাই দাও, আমি কাজ করি। আমার ছেলের চেহারা আর ওর বাবার চেহারা একদম এক। আমার ছেলের দিকে আমি এখন তাকাইও না, কিন্তু আমার ছেলের দিকে তাকালে আমার স্বামীর কথা আমার মনে হয়।
আপনার ছেলের বয়স কত?
আমার ছেলের বয়স এখন 13 শেষ 13 শেষ 14 তে।
বিয়ে করছেন কত সালে আপনারা?
আমার বিয়ের কয়েকদিন পরে 2000 সাল আসলো।
আচ্ছা, তার মানে আপনারা 15-16 বছর সংসার করছেন?
আমার 16.5 বছর সংসার করছি।
আচ্ছা, উনি যখন জেল থেকে বের হলো তারপর অসুস্থ হইলো, মারা তো গেছে কত বছর?
জি, গত রোজা 4 দিন আগে মারা গেছে।
গত রোজার 4 দিন
আগে মারা গেছে, মে মাসের 16 তারিখে।
তাহলে তো 1 বছর হয় নাই।
হয়েছে 1 বছরের বেশি।
আচ্ছা,
আমি আমার স্বামী আমার উদ্দেশ্য ছিল যে হাসপাতালে আমি ছিলাম ওই হাসপাতালের নাম কাইটা দিছে। তখন ডাক্তারে বলছি যে ক্যান্সার হাসপাতালে আমাকে একটু সহযোগিতা করে দেন না আপনারা। কইছি কি, তোমার আমরা অনেক দেখছি, তুমি যে তোমার স্বামী নিয়ে যে কি করছো। আমি বলছি যে আমার আগে হইলো আল্লাহ, তারপর হইলো আমার স্বামী, এছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই, কেউ নেই। আপনি একটু সহযোগিতা করে, তুমি চাই 1000 চেষ্টা করলো তোমার স্বামীর তুমি বাঁচাইতে পারবে না। তারপর আমি যেদিন বেতন পামু গার্মেন্টসে, আমি বলছি আমি যদি আজকে বেতন পাই আজকে আমার স্বামীর নিয়ে যাবো, আল্লাহর কি হুকুম, যেদিন আমি বেতন পাবো ওদিনে আমার স্বামী মারা গেছে।
মাই গড, এত এত ঘটনা,
ওদিনে আমার স্বামী মারা গেছে। আমি আমার স্বামীরে হাসপাতালে নিয়ে যেতে পারলাম না। আমি কত মানুষের কাছে সহযোগিতা চাইছি, কেউ আমার সহযোগিতা করে নাই। এমন লোক আমার বলছে যে তুমি আমাদের সাথে থাকো, তোমার 50,000 টাকা দেব। এমন লোকেও বলছে যে তুমি আমাদের সাথে সময় কাটাও, তোমার 20,000 টাকা দেব। যে মানুষ টিভিতে দেখায়, অমুকে দেখায়, অমুক জায়গায় দেখায় যে গরিব মানুষের পাশে মানুষ দাঁড়ায়, আমার মানে আমার ধারণা হলো যে এই কথাটা ভুল, একবারে ভুল। মানুষ স্বার্থের কারণে কারো কিছু করে না। আমার জামাই আমার ভালোবাসার মূল্য দিচ্ছে, আমি আমার স্বামীর ভালোবাসার মূল্য দিতে পারলাম না। আমি ভালোবাসার মূল্য বাকি জীবন আমি এইভাবে কাটাই।
নাসিমা একটু শান্ত হন, আমরা একটা ব্রেক নেব এখন, একটু শান্ত হন, তারপর আমরা ফিরে আসবো। বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। প্রিয় শ্রোতা, ওর একটা কথার জের ধরে আমি বলছি, অনেককেই আমি বলতে শুনেছি যে যখন মানুষ আসলে একেবারে ছন্ন ছাড়া হয়, ওর কাছে আর কিছুই থাকে না ধরে বাঁচার মতো, তখন কিন্তু অনেক কিছু উপলব্ধি করে যেটা হয়তো আমরা সাধারণ অবস্থা উপলব্ধি করি না। যেমন
আমার মনের কথা আমি কাউরে বলতে পারি না।
আপনার মনের কথা শুনছে সবাই, প্রিয় শ্রোতা, ও উপলব্ধি করেছে যে মানুষ আসলে তার স্বার্থের প্রয়োজনেই হয়তো মানুষকে সাহায্য করে, এছাড়া আর কিছুই না। হয়তো বা এই উপলব্ধি হয়তো ওর মতো আরো অনেকেরই আছেন। যাই হোক, ছোট একটা বিরতি নিচ্ছি আমরা এই মুহূর্তে, এবং তারপরে ফিরে আসছি আবারও নাসিমাকে নিয়ে। এখনো শেষ হয়নি জীবনের গল্প, এখনো শুনবো আমরা।
পোশাকের আড়ালে যে কত কিছু লুকায় থাকে, যে যার সাথে না চলে তখন মানুষ বলা যায় না।
ওকে, ছোট একটা বিরতি নিচ্ছি আমরা, সাথে থাকুন।
হ্যালো 8920 জীবনের গল্প।
প্রিয় শ্রোতা, আজকে শেষবারের মতো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 জীবনের গল্পে। আর যে সেতু আছে আপনার সাথে এবং শুনছেন নাসিমার জীবনের গল্প। আমরা যেখানে বিরতি নিয়েছিলাম, কান্নায় ভগ্ন একটা মানুষ এখনো কাঁদছে, আমরা ওর কান্নার শব্দ পাচ্ছি, আমি পাচ্ছি স্টুডিওতে, আমি জানি না আপনারা পাচ্ছেন কিনা। একেবারে শুরু থেকে ওর জীবনটা কিন্তু কান্নার ছিল, এখনো পর্যন্ত কান্নার। এই কান্নার জীবনটা থেকেও বের হয়ে আসুক। যাই হোক, এটা আমরা আমার মতো আপনারা সবাই চান আমি জানি। যাই হোক, আমার শুভকামনা এবং আপনাদের দোয়া ওর সাথে থাকবে আমি জানি, কিন্তু এখনো গল্পটা শেষ হয়নি, আমরা শুনবো। ওর ছেলের কথা বলছিল এবং ও বারবার একটা কথা বলছে যে আমার স্বামী আমাকে মূল্য দিয়েছে তার ভালোবাসার, বাট আমি পারিনি। কিন্তু কেন কেন বলছেন আপনি?
আমার স্বামী আমার ভালোবাসার মূল্য দিচ্ছে, কারণ ওনার বাবা মা যখন জানছে যে মুসলমান মেয়ে বিয়ে করছে, তখন ওনাকে টাকা দিছিল, পাসপোর্ট করে দিছে, উনি যেন ইন্ডিয়া চলে যায়। উনি ওই টাকাগুলো নিয়ে এখানে আইছে, এখানে আইসা আমার নিয়ে সুন্দরভাবে রয়েছে, খাইছে, চলাফেরা করছে। অথচ আমার স্বামীর এত বড় একটা অসুখ হইল, কোন মানুষ আমার স্বামীর পাশে আইসা দাঁড়ায় নাই। যে ছেলেটা হিন্দু ছিল কিংবা আমাদের ধর্ম আইসা পড়ছে, আমাদের সমাজের উচিত ছিল যে একটা হিন্দু ছেলে, ওর বাড়ি ঘরে কিন্তু ভালো সম্পদ, অনেক বড় লোকের ছেলে, ও আজকে বিনা চিকিৎসায় এইভাবে মারা যাইব, আমি এটা কল্পনাও করতে পারি না। মানে আমার এই ধরনের কোন চিন্তা ভাবনা আসলেই মানে আমার কেমন যে লাগে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন আমি কাজও করি না, আমি এদিক সেদিক খালি রাস্তা দিয়া হাঁটতে থাকি, ওদিকে যাই ওদিকে। আমি যখন রাত্রে শুয়ে যখন কান্দি, মানে ওনার স্মৃতিগুলা যখন আমার মনে হয়, আমার ছেলে তখন আমার চোখের পানি মোছায় দেওয়া যায় কি, মা আব্বা নাই দেখে কি আমি আছি, আমি তোমার বড় হয়ে কোনো কষ্ট দিব না মা, তুমি কান্দ না মা, আমার ছেলে এগুলা বলে। আমার কষ্ট একটাই, আমার স্বামীর পাশে আমার পাশে কেউ দাঁড়াইল না, কেউ না। আমি সত্যি কথা কি বলবো, লজ্জা রেখা লাভ নাই, আমি মানুষের কাছে হাতও পাচ্ছি, কেউ আমার 10 টাকা দিছে, কেউ আমার 5 টাকা দিছে, কেউ আমার 100 টাকাও দিছে। অথচ যখন আমার স্বামী, আমি তাকে একটু কিচ্ছু আইনা খাওয়াইতেও পারি নাই, ডেলে ডেলে মরিচ ভর্তা করে ভাত খাওয়াইছি, ওইগুলো তাও খায় নাই, মানুষের ঘরে থেকে একটু তরকারি চাই না দিছি, কই তুমি খাও, সারাদিন তুমি কাজ করে এসো তুমি খাও, আমার খাওয়া লাগবে না। ওই ছেলের আবার এই অবস্থায় সে কাজে গেছে, এই অবস্থায় সে কাজ করতে পারলে একটু ভালো মুরগি টুরগি আনছে, আমার ছেলের খাওয়াইছে, আমার খাওয়াইছে। মানে আমার স্বামীর স্মৃতিগুলো আমি বলতেই পারি না। আমার যখন আমার স্বামী একবারে খুবই অসুস্থ, তখন আমি আল্লাহর কাছে বলছি, যে আল্লাহ যদি তুমি আমার স্বামীরে নিয়ে যাও, তাহলে আমার ছেলের আমারও নিয়ে যাই ওর সাথে, যেন কারো জন্য যেন কেউ কান্দার লোক না থাকে, কেউ যেন না থাকে। ও মানুষের কয় কি ছেলে এলো নিষ্পাপ, তুই ছেলের এলো মরবি কে লিগা? আমি কই না, কারণ ও তো মহিরা বাচ্চা দিতেছে, ও কষ্ট নিয়ে মরছে আমি জানি, কে লিগা? ও আমার ভালোবাসে বিয়ে করছে, একটা কাপড় দিতে পারে নাই, একটু তেল দিতে পারে নাই, সাবান দিতে পারে নাই, ঘর ভাড়া দিতে পারে নাই, ছেলে নিজেও কোনো দিন একটা নতুন শার্ট প্যান্ট কিনতে পারে নাই, স্যান্ডেল পিন্ডা ঘুরছে, তারপর ভালো মন্দ জিনিস একটা খাইতে পারে নাই। মানে ও খুব এই টেনশনে টেনশনে আমার মনে হয় যে ও মারা গেছে। আর আরেকটা কথা সবার কাছে কই, মানুষ যত দুঃখে থাকবে আপনারা সবাই তার পাশে আগায় আসবেন। আমার কথা আমি বলতেছি না, আমার জীবন তো শেষই, আমি আর অন্য কোন ছেলেদের সাথে আমার জীবন জড়াবো না, আমি এইভাবে আমার স্বামীর ভালোবাসার দাম দিয়ে যাব বাকি জীবন, যতদিন আল্লাহ আমারে বাঁচায় রাখবো আমি এইভাবেই থাকবো। আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ছেলেটা ভালো হয়, মানুষের মতো যেন মানুষ হয়। আরেকটা কথা, বাবা মার সম্পদ কিন্তু তার সন্তানে পায়, পায় না পায়, অথচ আমার শ্বশুর বাড়ি আমার ছেলের তার বাবার সম্পদ দিব না। যদি আপনারা পারেন আমার ছেলের সম্পদ আমার ছেলের নিয়ে দিয়ে, এতটুকু সহযোগিতা আপনারা আমাকে করেন। আমি আমার সুখের জন্য বলতেছি না, আমার ছেলের সুখের জন্য বলতেছি, যেন তার বাবার বিটাটা সে পায়, নাইলে তার কিছুই নাই।
আপনারা এখন আছেন কোথায়? মানে আপনি কি সে গার্মেন্টসে কাজ করতেছেন?
জি আমি এখন গার্মেন্টসে।
আর আপনার বোনদের সাথে ভাইদের সাথে কোথাও কোনো?
আমার সে বড় বোনটা মারা গেছে।
বড় বোনটা মারা গেছে?
জি সে বড় বোনটা মারা গেছে। আর আমার বড় ভাই লালবাগ থাকে, কামরাঙ্গীর জ্বর, আমি আর আমার ছেলে এখানে থাকি। আমার ছেলে মানে বর্তমানে একটা জালায়ের কাজ করে ওইখানে।
এবং ওকে পড়াশোনা করাচ্ছেন?
না পড়াশোনা ছেড়ে দিছে তো।
ছেড়ে দিছে?
জি, মাদ্রাসায় কোরআনের হাফেজ না দেখা কোরআন শরীফ মুখস্থ ছিল, এখন আর কি পাগড়ি নিত, এরকম টাইম ওর বাবা মারা গেছে। তখন আমার ছেলের আমি তাও বলছি যে বাবা আমি গার্মেন্টস এর চাকরি, আমি তোমার এই আশাটা পূরণ করবো, তুমি যাও। আমার ছেলের দেখে যে আমি রাত্রে যাই সকালবেলা আসি, 3,500 টাকা ঘর ভাড়া, মাদ্রাসার বেতন 2,000 টাকা, তারপরে আমার এমনি আমি যে আমি খরচ আছে। আমার ছেলে কথা মা পরীক্ষার পিস আছে 300 টাকা করে, যে মা তুমি তো পারবা না, আমি কাজে ঢুকে যাই, তুমি যতটুক চেষ্টা করার চেষ্টা তো করছোই, আল্লাহ তো দেখছে।
গার্মেন্টস কত বেতন পান আপনি?
আমার গার্মেন্টস 7,500 টাকা বেতন।
আচ্ছা,
আর যদি ওভারটাইম করি তাহলে 8,000-9,000 টাকা পড়ে। 8,000-9,000 টাকা পড়লে মানে একদম খাইয়া খুইয়া সমান সমান।
আচ্ছা,
এটাই আর কি, আর কোনো কিছু না। আমার ছেলে বলতেছে যে মা আমি কাজ করি, আমার পড়ালেখা লাগবো না, আল্লাহ আমার ভাগ্যে লেখে নাই, ঠিক আছে আমি কাজ করি, তুমি আমার বাধা দিও না। তবে আমি আমার ছেলের দিকে মানে তাকাইতে পারি না, আমার জন্য আমার ছেলের জীবনটা নষ্ট, আবার আমার জন্যই আমার স্বামীরা সারা পৃথিবী ছাইরা গেল। আপনাদের কাছে এতটুকু অনুরোধ, আমার ছেলের যেন তার বাবার সম্পদটা যেন ফিরা পায়, এতটুকু ব্যবস্থা আপনারা করে দিন। ওরাও অস্বীকার যাইতেছে যে সম্পদ পাইব না।
আচ্ছা, ওরা কি বলছে? দিবে না?
না, ওরা বলছে যে ও নাকি সম্পত্তি বিক্রি করে গেছে। তো ও যদি বিক্রি করে যেত তো ওকে আমাদেরকে কোনোদিন বলতো না। না, এখন যদি আমরা দেশে যেতে চাই আমাকে দেশে যাইতে না করে হুমকি দেয়, তারপরে যদি ফোন দেই ফোনও ধরে না, এই ফোন ধরে না ধরে না, তারপরে 3-4 বার ফোন দেওয়ার পরে ধরছে। আমার ছেলে ফোনে বলছে যে কাকা আমার একটা কাজ জোগাড় করে দেন না, বলছে এই নাম্বার আর কখনোই ফোন দিবা না, এটা বইলা রাইখে দিচ্ছে।
আচ্ছা, এটা তো না বলে অন্তত এতটুকু বলতে পারতো সে একটা কাজ চাইছিল। আচ্ছা, এটা তো সাধারণ একটা মানবিকতা। আত্মীয় স্বজনের এই অ্যাটিটিউড গুলো আসলে মানে আশার উপরে বা আশার অতীত, বা এগুলো কেউ আশা করে না। অ্যাটলিস্ট একটা কাজের সংস্থান করে দেওয়া যেত। আমি মানে একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম সহস্র ঘটনা ঘটে এদেশে, ঘটতেই থাকে। মানুষ আসলে কেন জানি সবকিছুর চাপে মানে হিউম্যানিটিকে লস করে ফেলেছে তাদের জীবন থেকে। যাই হোক, এখন আপনি আছেন, আপনার ছেলেটাকে নিয়ে ওকে পড়াশোনা করাতেও পারলেন না, এবং আপনার ইচ্ছা ছিল যে ওকে হাফেজ তো বানাইছেন। অসাধারণ একটা ব্যাপার যে এত কষ্টের পরেও এরকম একজন অসাধারণ শিক্ষা।
আমার আশা ছিল যে আমার ছেলের আমি পাগড়ি পরাবো, ওই আশা তো পরালো আমার পূরণ করে দেয়।
আচ্ছা, এবং আপনার একটা মাত্রই চাওয়া, যে চাওয়াটা আমি আপনার হয়ে বলে দিচ্ছি, যদি কেউ সহযোগিতার হাত বাড়াতে চান বাড়াতে পারেন, এবং তার চাওয়াটা আসলে অর্থনৈতিক নয়, অন্য কোনোভাবে অনেকের মতোই সে সহযোগিতা চেয়েছেন, কিন্তু তার চাওয়াটা একটু অন্যরকম, সেটা হচ্ছে যে এই ছেলেটা তো বৈধ সন্তান, তার বিবাহ এবং সংসার জীবন পুরোটাই বৈধ ছিল, কিন্তু তার স্বামীর বাড়ি থেকে এই সন্তানকে এবং তাকে অস্বীকার করছে। ওই ছেলেটার কিছুই রইল না, একমাত্র মা ছাড়াই জগৎ সংসারে আর কিছুই নাই। অ্যাটলিস্ট ওই ছেলেটার সুন্দর একটা ভবিষ্যতের জন্য সে যাতে ওই
আমার ছেলেটা খুব সুন্দর, খুবই সুন্দর।
আচ্ছা, এই ছেলেটা সুন্দর ভবিষ্যতের জন্য ওই ছেলেটা তার বাবার বাড়ি থেকে যেন তার অন্তত অংশের ভাগের সম্পত্তিগুলো পায়, এটাই তার
চাওয়া। একবার আমার মনে চাইছিল যে আমার জীবনটা মানুষের হাতে তুলে দিই, আবার বলছি না ওটা তো জীবন না।
প্রিয় শ্রোতা, নাসিমার গল্পটা আমরা শুনে ফেললাম। এবং শুরু থেকেই আমি একটা ভারাক্রান্ত অন্যরকম অনুভবের মধ্যে দিয়ে আসছি এই শেষ পর্যন্ত, এবং আমার সাথে সাথে আপনারাও। একেবারে শুরু থেকে যদি একটু আমি বলি, এই কথাগুলো বলবো, এটার ইন্টারলিঙ্কড রয়েছে, কোন একটা কারণ আছে বলেই বলছি। বাবার মৃত্যুটা দেখেন, ওর এটা অন্যরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ালো যে ওর বাবা বুঝতে পেরেছিল মাটির টানে তাকে টেনে নিয়ে গেছে তার গ্রামের বাড়ি। এই ব্যাপারগুলো আসলে যার সাথে ঘটে সে টের পায়, তার ফ্যামিলি টের পায় যে আসলেই তাই। অনেক সময় আমরা শুনি যে আসলে যে মারা যাবে সে আসলে বুঝতে পারে, ওর বাবার ক্ষেত্রে তাই হয়েছিল। সে কাউকে বুঝতে দেয়নি, হসপিটাল থেকে পালিয়ে আসছিল যাতে করে খরচ তার বিছানার করতে না হয়। কিছু টাকা সে পেয়েছিল, সেগুলো দিয়ে বাজার করে খেল। বাবার যে স্নেহ সে এটা পেয়েছে, বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়নি, কিন্তু তার বাবাই কিন্তু একেবারে শেষ সময়ে যখন চলে গেল তখন তার একেবারে আপন মানুষগুলো কেউ ছিল না, বাবার বোনটা ছিল। এটা তার বাবার কাছে অনেকটা কষ্টের ছিল, কিন্তু আজকের অতিথি নাসিমা দেখতে পেল না তার বাবাকে, নাসিমার মা দেখতে পেল না, ভাই বোন কেউ দেখতে পেল না, ইভেন তারা জানতেও পারল না যে তার বাবার পৃথিবীতে নেই। এতগুলো দিন পরে যখন তারা শুনল এটা একটা কেমন শকিং এবং কষ্টের ব্যাপার হতে পারে, যদি কারোর জীবনে ঘটে থাকে তারাই বুঝতে পারবে, বাবা মা এর চেয়ে উপরে আর কিছু নেই। তারা চলে গেল, পৃথিবীতে নেই, তারা জানতেও পারল না, হাউ শকিং। এবং তার মার ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু তাই হল। কি অ্যাক্সিডেন্টাল বা কাকতালীয় দেখেন যে ওই সময় তারা একটু ছুটিতে গেল, ফিরে এসে শুনল তাদের মা আর নেই। মাকে হয়তো কবর দিতে পেরেছিল, শেষ দেখাটা দেখতে পেরেছিল, বাবার ক্ষেত্রে সেটাও পারেনি। এই সবকিছুর পরে একটুখানি আশার আলো, সুখ ধরা দিচ্ছিল ওর হাতে, সবকিছু ভুলে গিয়েছিল সে। কারণ আমি মাঝে মাঝে একটা কথা বলি, ভুলতে আপনাকে হবেই, যত বড় কষ্টই থাকুক না কেন ভুলতে হবেই। কারণ বার্ট্রান্ড রাসেল বলে একজন বলেছিলেন, তিনি একজন দার্শনিক, তিনি বলেছেন যে এমন কোন দুঃখ নেই যা সময়ে ফিকে হয় না, আর এমন কোন রাত নেই যার ভোর আসে না। সো আলটিমেটলি এটা খুবই ট্রু ফ্যাক্ট, একেবারে ট্রুথ। সূর্য ওঠার মতোই একটা ঘটনা, তাই ওর জীবন থেকে হয়তো সেগুলো সে ভুলতে বসেছিল। কিছুটা আশার সন্ধান সে করেছিল, সেখানেও জানতে পারল না যে একটা ছেলেকে ভালোবেসেছে, বিয়েও করেছে, বিয়ে করার পরে গিয়ে সে জানল যে তাদের ধর্মের অমিল রয়েছে। খুবই অদ্ভুত এই অজানার মধ্যে দিয়ে যেতে যেতে এখনো কিন্তু সে একটা আনসার্টিনিটি বা এখনো অজানার মধ্যেই আছে। যেই সন্তানটাকে তার স্বামী একটা গল্পের একটা পর্যায়ে আমরা শুনেছি বলেছিল যে তোমার আত্মীয়রা যদি বলে একে নষ্ট করে ফেলো তুমি করো না, এবং সেই কথাটাও কিন্তু কোন এক জ্ঞানের বসে তার স্বামী বলেছিল জানি না, কিন্তু ইটস ট্রু, ওই সন্তানটাকে নষ্ট করলে কিন্তু তার আর কিছুই থাকতো না। আলটিমেটলি সে একেবারে একা হয়ে যেত এই পৃথিবীতে, সংসারে তার আর কেউ থাকতো না নিজের বলে। সেই ছেলেটাকে সে হাফেজ তৈরি করতে চেয়েছিল, কিন্তু সেই স্বপ্নটাও পূরণ হয়নি। সেই সন্তানটার জন্য তার বাবার সংসার থেকে, বাবার দিক থেকে গ্রামের বাড়িতে যে সম্পত্তি আছে তার ছিটে ফোটাও সে পায়নি। তাই বলে যে পাবে না সেটা নয়, তার ছেলেটার জন্য হলেও তার শ্বশুর বাড়ি থেকে যেন তার বাবার ভাগের কিছু তাকে দেওয়া হয়। খুবই মানবিক একটা আবেদন, যেটা খুব মিনিমাম। নাসিমার জীবনের কোন স্বপ্নই যখন পূরণ হল না, অন্তত পক্ষে এই স্বপ্নটুকু যদি পূরণ করতে নাসিমার ছেলেটাকে হাফেজ বানানোতে যদি কারোর ইচ্ছে হয় সহযোগিতার হাত বাড়াতে, তাহলে আমাদের মাধ্যমে আপনি সেটা করতে পারেন। ফোন করুন আমাদের সেই নাম্বারটিতে 0961389292, সেখানেই আপনি আপনার মতামত জানাতে পারেন, আপনি কি করতে চান বা না চান সবকিছু সেখানেই জানাতে পারেন, আপনার সাথে আমরাই যোগাযোগ করব। আর ওর জীবনটা সুখের হোক, যতটুকু স্বপ্ন পূরণ হোক বলে ও চায় সে স্বপ্নটা পূরণ হোক, ভালো থাকুক। আগামী বুধবার আরও একটা গল্প নিয়ে হাজির হয়ে যাব, ঠিক একই সময়ে একই স্টেশনে, অর্থাৎ এবিসি রেডিও 89.2 FM এ। আমি আরজে সেতু থাকবো আপনার সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
এই সময়ের বুকে ক্ষত জমে আছে, শহুরের বুকে ক্ষত জমে আছে, কিছু দেখি কিছু দেখতে পাই না, কিছু দেখি কিছু দেখতে পাই না, এই সময়ের বুকে ক্ষত জমে আছে, শহুরের বুকে ক্ষত জমে আছে, কিছু দেখি কিছু দেখতে পাই না, কিছু দেখি কিছু দেখতে পাই না, আকাশটা বড় বাটিটাতে জানি ক্ষত জমে আছে, কিছু দেখি কিছু দেখতে পাই না, কিছু দেখি কিছু দেখতে পাই না।
Hello 8920 জীবনের গল্প
exclusively on FusionBD.com.